অধিবাসী দিন ফুল্লরা স্নান করল হলুদ জলে, তার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে যেন। সখীরা হেসে হেসে গান গাইতে গাইতে তাকে পরিয়ে দিল হলুদ ছোপানো শাড়ি, সাজিয়ে দিল ফুলের অলংকারে।
বেদবতী ফুল্লরা কলে ফুলো হার, কালকে তো শনি বিবাহ অভিশাপ, শঙ্খ বাজায় উলু দেয় সখী গণ, বর কন্যা দেখে সবে করে সম্ভাষণ।
বর বেশি কালকেতু যখন ছাদনা তলায় এসে নড়াল, তখন চারদিকে হলুস ধুল পড়ে গেল। মেয়েরা সবাই ফুল্লরার ভাগ্যের প্রশংসা করতে করতে নিজেদের কপালকে দোষ দিতে লাগল।
পরিচয় মিলে সবে প্রার্থনা করে, সুখের প্রদীপ যেন জলে সংসারে,
মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধে 6টাতেও GMG শর্টস। গপ্প মিলে ঠিকের আজকের গপ্পটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক অসামান্য সৃষ্টির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন। চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডে রয়েছে ফুল্লরা কালকেতুর উপাখ্যান, যা রচনা করেছিলেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। গপ্প মিলে ঠেকের জন্য এই উপাখ্যানের অডিও রূপ দিয়েছেন রাজর্ষি গুপ্ত। আজ প্রথম পর্ব। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
রাত 2 প্রহর, কষ্টিপাথরের মতো কালো শরতের নির্মেঘ আকাশে অজস্র তারার ফুল ফুটে রয়েছে। অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মুকুন্দরামের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। এমন রাতগুলিতে তার সেই ফেলে আসা দিন আর দেশের কথা বড় মনে পড়ে, আর আজ তো আরো বেশি করে পড়ছে। আজ তার বহুদিনের আরব্ধ কাজ সাঙ্গ হয়েছে, অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। আজ তাই বড় বেশি করে মনে পড়ছে সেই সুদূর বর্ধমান ভক্তির বর্ধিষ্ণু দামুন্না গ্রামখানিকে, সেই আম জাম কাঁঠালের ছায়ায় ঘেরা তাদের সেই ছবির মতো সাজানো আটচালা বাড়িটি। বাড়ি থেকে বেরিয়েই পথের ধারে ধারে সেই সব চতুষ্পাঠি আর শিব মন্দির, সেই গ্রামকে ঘিরে থাকা চোখ ভাসানো ধুধু সবুজ ধানের ক্ষেত, আর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই রত্নানু নদ, যার তীরে বসে কত না গ্রীষ্মের সন্ধ্যায় শীতল হয়েছেন তিনি প্রথম যৌবনে, কি করে ভোলেন তিনি এসব। কে যেন এলো, ফিরে তাকিয়ে মুকুন্দরাম দেখলেন তার ভৃত্য হারাধন।
কিরে, রাজবাড়িতে বলে এসেছিস?
আগে হ্যাঁ কর্তামশাই, দারোয়ানকে বলে এসেছি।
কি বললি?
বললুম যে আপনার পালাগান লেখা শেষ হয়েছে, তাতে সে বললে এখনই গিয়ে মহারাজকে খবর দিচ্ছি, শুনে আমি চলে এলুম।
মাথা নেড়ে হারাধনকে বিদায় করলেন মুকুন্দরাম। রাজবাড়ি কাছেই, তাই কাব্য সমাপ্ত হতেই তিনি হারাধনকে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছিলেন। কাল সকালে কাব্য সমাপ্ত হওয়ার সংবাদ পাঠালেও চলত, কিন্তু রাজা রঘুনাথ এই কাব্য নিয়ে মুকুন্দরামের মতোই উত্তেজিত। ব্রাহ্মণ ভূমের সর্বজনমান্য মহারাজ রঘুনাথ রায় যে হাজার হলেও মুকুন্দরাম চক্রবর্তীর ছাত্র ছিলেন, গুরুকে অপার শ্রদ্ধা করেন তিনি। দেবী মহামায়ার পাশাপাশি রঘুনাথের কৃপা ছাড়া এ কাব্য রচনা করা তার পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া কত বছর ধরে এই কাব্য রচনার প্রয়াস তিনি চালাচ্ছেন তা তো মহারাজেরও অজানা নেই। আবার ভাবনায় ডুবে গেলেন মুকুন্দরাম। দামুন্নায় ছ সাত পুরুষ ধরে বসবাস করেছেন তারা। তার পিতামহ জগন্নাথ মিশ্র ইষ্টদেব গোপালের পূজা না করে জলগ্রহণ করতেন না। কি না ছিল তাদের, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, এসব ছাড়াও ছিল চরিত্রবান ও বিদ্বান বলে খ্যাতি। জমিদার গোপীনাথ নন্দীর রীতিমতো সম্মানের পাত্র ছিলেন তার পিতা। কিন্তু তারপর দেশে অভিশাপের মতো নেমে এল ডিহিদার মামুদ শরীফের শাসন। রাজা মানসিংহের শাসন সরে যেতেই মাথায় উঠল এইসব মাঝারি মাপের শাসক আর তাদের চেলা চামুণ্ডারা। প্রজাদের জীবন অতিষ্ঠ করে তুলল অত্যাচারে। যার জমি নেই তার নামে জমি লিখে তার কর আদায় করত। রকমারি পথে ঘুষ নেওয়া আর লোক ঠকানো তো লেগেই ছিল। লোকে শেষে ধান গরু বেচে খেতে শুরু করল। শেষে রাজ সরকারের কোপে পড়ে যখন বন্দী হলেন গোপীনাথ নন্দী, তখন মুকুন্দরাম প্রমাদ গুনলেন, এবার আপাদমস্তক ঘুম ধরাই দেশ ছাড়তেই হবে। কিন্তু যাবেন কি করে? চারদিকে পাহারাদারের কড়া নজর, কর ফাঁকি দিয়ে কেউ যেন পালাতে না পারে। শেষে বন্ধু শ্রীমন্ত খাঁর সঙ্গে চুপি চুপি পরামর্শ করে স্ত্রী পুত্র আর ছোট ভাইয়ের হাত ধরে যৎসামান্য সম্বল নিয়ে রাতের আধারে দেশ ছাড়লেন তিনি। তারপর কেবলই পথে পথে ঘোরা। উফ, সে এক দুঃস্বপ্নের দিন গেছে বটে। পেটে অন্ন নেই, হাতে একটি পয়সা নেই। বন জঙ্গল নদী নালা পথ প্রান্তর পেরিয়ে কেবলই হেঁটে চলেছেন। রূপ রায়ের মতো দুর্ধর্ষ ডাকাত তার সব লুট করেছিল। আবার গঙ্গা দাস যদুকুণ্ডুর মতো পরোপকারী মানুষ তার দুর্দিনে পাশে দাঁড়িয়েও ছিল। অবশেষে প্রাণ হাতে করে এসে উপস্থিত হলেন এই আরড়ায়, রুক্ষ মাটির দেশ। দক্ষিণ পশ্চিমে জঙ্গল পেরোলেই কলিঙ্গ রাজ্যের সীমানা। ঘন জঙ্গলের অন্তরালে সুলতানি অপশাসন ততখানি হাত বাড়াতে পারেনি। ক্ষুদ্র রাজ্যের ক্ষুদ্র রাজা বাঁকুড়া রায়ের হৃদয়টি ছিল বিরাট। মুকুন্দরামের অবস্থা দেখে তার দয়া হল। তৎক্ষণাৎ দশ আড়া ধান দিয়ে বিপন্ন ব্রাহ্মণ পরিবারটির প্রাণ তো বাঁচালেনই তিনি, উপরন্তু মুকুন্দরামকে নিজের ছেলে, ভবিষ্যৎ রাজা রঘুনাথের শিক্ষক হিসেবে বরণ করে নিলেন তিনি। এই ঋণ মুকুন্দরাম জীবনে শোধ করতে পারবেন না। এদের দৌলতেই তিনি সুখের মুখ দেখেছেন, পুত্র পৌত্রাদি হয়েছে। আর যে কাব্য তার সারা জীবনের স্বপ্ন ছিল, সে কাব্য লেখা সমাপ্ত হল আজ। কত লোকিনা দেখেছেন তিনি সারা জীবনে, কত ব্যাধ সবর, কত বণিক সদাগর, সবার কথা লিখেছেন তিনি তার এই কাব্যে। মুকুন্দরামের ঘোর হঠাৎ কেটে গেল। রাজবাড়ির দিক থেকে কি যেন আসছে এত রাতে।
মহারাজ, আপনি হঠাৎ এই সময় আমার কাছে?
২২ বছরের সুঠাম যুবা পুরুষের দেহে এখন রাজবেশের বদলে সাধারণ ধুতি ও উড়ানি। এই বেশে একজন সম্পন্ন গৃহস্থের সঙ্গে দেশের রাজার কোনো পার্থক্য নেই। স্মিত হাসিতে রঘুনাথ রায়ের মুখটিতে যেন চাঁদের আলো খেলে গেল।
খবর পাওয়ার পর আর তর সইল না গুরুমশাই, চলে এলাম কাব্য শুনতে।
কাব্য শুনতে এত রাতে, এইভাবে একেবারে একা? মহারাজ, রাজবাড়িতে অন্তত বলে এসেছেন তো?
আমার নিরাপত্তা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না, রানী জানেন আমি কোথায় এসেছি। সত্যি বলতে কি, তিনিই আমাকে আপনার কাছে পাঠালেন।
রানী? আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা মহারাজ, আপনি কি কোনো কারণে কিঞ্চিৎ বিচলিত?
আমাকে দেখে তাই বোধ হচ্ছে বুঝি।
একেবারেই নয়, কিন্তু নিজে শিক্ষাগুরুর সামনে নিজেকে সম্পূর্ণ আড়াল করতে পৃথিবীর শ্রেষ্ঠ রাজাও পারেন না।
আপনি যথার্থ ধরেছেন গুরুমশাই, দিনকাল ভালো নয়, পাঠানরা কলিঙ্গ আক্রমণ করতে পারে শুনছি।
তাতে আপনার চিন্তার কারণ কি? আররা তো পাঠানদের পথে পড়বে না।
না, দুশ্চিন্তা সেদিক থেকে নয়। আজ সংবাদ পেয়েছি কলিঙ্গ রাজ্যের কিছু লোককে সন্দেহজনকভাবে আমাদের রাজ্যের প্রান্ত সীমার অরণ্যে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। যদিও কলিঙ্গের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু রাজনীতির ব্যাপার কিছুই বলা যায় না। কলিঙ্গরাজ আমাদের ক্ষুদ্র রাজ্য অধিকার করার কথা ভাবতেই পারেন, তাতে ভবিষ্যতে পাঠান আক্রমণ প্রতিরোধ করতে তার সুবিধে হবে। রাত বিরেতে এসব সাতপাঁচ ভেবেই দুশ্চিন্তা হচ্ছিল, তখনই খবর পেলাম আপনার কাব্য সমাপ্ত হওয়ার। আমার বিচলিত অবস্থা দেখে রানীই বললেন আপনার কাছে আসার কথা।
বুঝলাম মহারাজ, আপনি দুশ্চিন্তা করবেন না। জাতি ধর্ম নির্বিশেষে আপনার সমস্ত প্রজা আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। স্বয়ং অরণ্য হে রাজ্যের প্রহরী, মা মহামায়ার আশীর্বাদে আপনার বা আররা ভূমির কোনো ক্ষতির সম্ভাবনা নেই।
আপনার মুখে ফুলচন্দন পড়ুক, আশ্বস্ত হলাম আপনার কথায়। রানী ঠিকই বলেছিলেন যে আপনার সঙ্গে দুদণ্ড কথা বললেই আমার মন শান্ত হবে। গুরুমশাই, আপনি মা চণ্ডীর মহিমা শোনান আমাকে, আপনার নতুন কাব্য।
কিন্তু মহারাজ, এ যে বিরাট কাব্য, যথাবিহিত পূজা অর্চনা করে এ পালা গাইতে হয়।
সেসব না হয় পরে হবে, আপনাকে কাব্য গাইতে হবে না। আপনি এমনিই বলুন কাব্যের উপাখ্যান।
কিন্তু এত রাতে, কাল সকালে সভায় না হয়?
গভীর রাতই তো জগন্মাতার মহিমা কীর্তনের প্রশস্ত সময়। গুরুমশাই, আমি জানি এ কাব্য শোনার জন্য আমি যতটা ব্যাকুল, আপনিও ততটাই উৎক্রীপ। আসুন আসুন, আর দেরি করবেন না।
মুকুন্দরামের বাড়ি থেকে অনতি দূরে মাঠের ধারে এক প্রকাণ্ড মহানিম গাছের নিচে আছে এক শ্বেতপাথরের বেদি। তিনি সময়ে অসময়ে এখানে বসে ধ্যান করেন, লেখেন, ভাবেন কত কথা। রাজা সেদিকেই চললেন। মুকুন্দরাম নিজের ছাত্রটিকে রন্ধ্রে রন্ধ্রে চেনেন। জেদ যখন তিনি ধরেছেন, তখন মা চণ্ডীর নূতন গাথা না শুনে ছাড়বেন না। বেদির উপর বসতে বসতে মনে মনে হাসলেন তিনি। রঘুনাথ জায়গা বেছেছে ভালো। সামনে তারার আলোয় ভেসে যাচ্ছে প্রান্তর, তার উপারে কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে অরণ্যানী। মাথার উপরে অন্ধকার মহানিমের দৈত্যাকার ডালগুলি যেন আধারময় ছত্র ধরেছে, শরীর জড়িয়ে যাচ্ছে উতল হাওয়ায়। মাঝে মাঝে গায়ে মাথায় টুপটাপ করে খসে পড়ছে একটি দুটি পাতা। পায়ের নিচে সদ্য যাওয়া বর্ষার বৃষ্টিতে ভেজা মাটি, এ যেন বিশ্বপ্রপঞ্চের সব উপাদান দিয়ে জগৎ মাতৃকার নিজের হাতে রচিত এক কাব্য। এই কাব্যের সামনে বসেই তো তাঁর মহিমা বর্ণনা করা সাজে।
একটা প্রশ্ন আমি প্রায়ই ভাবি, আজ সে প্রশ্ন করছি। এত দেবদেবী থাকতে আপনি দেবী চণ্ডীকে নিয়ে কেন কাব্য লিখলেন গুরুমশাই?
দুর্গাপূজা বঙ্গভূমির প্রধান উৎসব মহারাজ। আপনাদের রাজবাড়িতেও পূজার সময় দিক দিগন্তর থেকে লোকজন আসে আমোদ আহ্লাদ করতে। এই মঙ্গল কাব্য শুনলে তাদের ভালো লাগবে। তাছাড়া পূজার সময় ছাড়াও মঙ্গল চণ্ডীর এই পালাগান হতে পারবে। এক মঙ্গলবারে শুরু, পরের মঙ্গলবারে শেষ। এমন পালাগানের আয়োজন করলে মানুষে মানুষে মিলন বাড়বে, আনন্দ বাড়বে, রাজার জয় জয়কার পড়বে।
যথার্থ বলেছেন, কিন্তু শুধুই এমন জাগতিক কারণে এতদিন ধরে তিলে তিলে কাব্য রচনা করার মানুষ তো আপনি নন গুরুমশাই, আরো কোনো কারণ আছে কি?
মুকুন্দরাম চুপ করে কিছুক্ষণ ভাবলেন। যে কথা আজ পর্যন্ত কাউকে বলেননি, তা আজ পৃষ্ঠপোষক রাজাকে বলাই যায়। কাব্যেও লিখেছেন তিনি সেই কথা।
যদি বলি স্বপ্নাদেশ পেয়েছিলাম, বিশ্বাস করবেন?
আপনি স্বপ্নাদেশ পেয়েছিলেন কাব্য লেখার জন্য? মানে মানে আপনি মা চণ্ডীকে দেখেছেন?
হ্যাঁ দেখেছি। আমার যখন চরম দুর্দিন, যখন গৃহহীন হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি সপরিবারে, কোথায় যাব কি খাবো জানি না, সেদিন তিনি আমায় স্বপ্নে দেখা দিয়েছিলেন, আমায় বাঁচিয়েছিলেন।
কই, কখনো আমাদের বলেননি তো?
বলিনি, কারণ বললে আপনারা কেউ বিশ্বাস করতেন না, যেমন আপনি এখনো করতে চাইছেন না।
আচ্ছা, এই ঘটনা ঘটল কোথায়?
তখন ঘুরতে ঘুরতে এসে পড়েছি গোচড়া নগরে। তার আগে তিনটে নদী পার হয়েছি, ক্রোশের পর ক্রোশ হেঁটেছি, ডাকাতের হাতেও পড়েছি, শরীর আর দেয় না তো, এক পুষ্করিণীর উঁচু পাড়ে আশ্রয় নিলাম। দুদিন পেটে ভাত পড়েনি, অখাদ্য কুখাদ্য খেয়ে আছি। ব্রাহ্মণী ক্লান্ত, আমার ছোট ভাইয়ের মুখ শুষ্ক, আমার বড় ছেলে শিবরাম তখন দুধের শিশু মহারাজ, সে কেবল কেঁদেই যাচ্ছে। কি করব, কোথায় যাব, কিভাবে প্রাণ বাঁচাব, কিচ্ছু জানি না। দুঃখকে আমি যত কাছ থেকে দেখেছি মহারাজ, তেমন যেন কাউকে দেখতে না হয়।
তারপর
খুব অসহায় লাগছিল আমার, এমন সব হারানোর অবস্থায় মানুষ মাত্র একটি জিনিসই পারে, নিজের আর ঈশ্বরের উপর রাগ করা। আমিও তাই করছিলাম, শেষে মনে হলো রাগ করে কি করব, দুঃখ তো কমবে না। সেই চরম দুঃখ যেন আমার মনে বৈরাগ্য এনে দিল, মনে হলো মৃত্যুর চেয়ে বড় সত্য তো আর নেই। যিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি যদি চান এভাবেই এই প্রাণীগুলি ধ্বংস হবে, তবে সেই ইচ্ছা খণ্ডায় এমন কার সাধ্য। মাথার মধ্যে কেমন যেন গু চেপে গেল। আমার পিতৃ পিতামহ শিখিয়েছেন, যত দুর্দিনই হোক ঈশ্বর সেবা না করে কোনোদিন জলগ্রহণ করবে না। আমার সন্তান ক্ষুধায় কাঁদছে, আমার পরিবার মরতে বসেছে, তবু আমি আজ পূজা না করে আর কোনো দিকে তাকাব না। দেখি আমায় আমার দেবতা বাঁচান কিনা, না বাঁচালে এই পূজার আসনেই সপরিবার মরে পড়ে থাকব।
গুরুমশাই, আপনি যে প্রায় আত্মহত্যা করতে চলেছিলেন,
এখন পিছন ফিরে দেখলে কথা ভেবে লজ্জাই হয় মহারাজ, কিন্তু সেদিন যদি তা না করতাম তাহলে হয়তো। পুকুরে একটা ডুব দিয়ে এসে পূজায় বসলাম। সেই শ্মশান সম পুকুর পাড়ে আমার পরিবার কেঁদে চলেছে, মাথার উপরে তপ্ত দুপুরের আকাশে উঠছে চিল শকুনের ঝাঁক, আর তার মাঝে আমি চোখ বুজে পূজার আসনে বসে আছি। পূজা আর কি, ওই সামান্য কুমুদ ফুল বই তো কিছু জোগাড় করতে পারিনি, কেবল এক মনে বলছি, মা যদি চাও তো এই কটি প্রাণ বাঁচাও, আর নাই যদি চাও তো আমাদের প্রাণ হরণ করো। রাজ্যে পারি না, আমার একটি সন্তানের কান্না আমি সইতে পারছি না, তোমার এতগুলি সন্তানের কান্না তুমি সইছ কেমন করে? তো এসব ভাবতে ভাবতে কখন যে পরিবারের কান্না কান থেকে মুছে গেছে, আর কখন যে আমি জ্ঞান হারিয়ে পূজার আসনেই লুটিয়ে পড়েছি তা জানি না।
তারপর মা দেখা দিলেন?
দিলেন। হঠাৎ চারদিক আলোয় আলো হয়ে গেল মহারাজ, সেই আলোয় আমি চোখ মেললাম। আমার শরীরে কোনো ক্লান্তি নেই, মনে কোনো দুঃখ নেই। আমি দেখলাম সেই জগৎ জোড়া আলোর মাঝে বসে আছেন এক নারী, মা। তাঁর সে রূপ বর্ণনা করি এমন সাধ্য আমার নেই মহারাজ। সহস্র চন্দ্রের স্নিগ্ধ জ্যোতি নির্গত হচ্ছে তাঁর দেহ থেকে, তাঁর তিন হাতে কালির দোয়াত, খাগের কলম আর তালপাতা, চতুর্থ হাত বরাভয় মুদ্রায় প্রসারিত। তাঁর পায়ের নিচে অবস্থান করছে একটি বৃহৎ স্বর্ণ গোধিকা, মানে গোসাপ। দেবী বসে আছেন একটি সদ্য ফোটা পদ্মের মাঝে, চারিদিক ভরে রয়েছে অপূর্ব পদ্মগন্ধে। দেবী আমার দিকে তাকিয়ে হাসছেন। তারপর সেই মাতৃমূর্তি আমার উদ্দেশ্যে কথা বলে উঠলেন।
বৎস, যে অসীম দুঃখ তুমি ভোগ করেছ সে আমারই দান। দুঃখের পথে সাধনা তোমার পূর্ণ হয়েছে, তুমি জীবনের সার সত্য অনুধাবন করেছ, তাই তোমার দুঃখের অন্ত ঘটানোর জন্যই আমি এসেছি।
তুমি কে মা?
আমি জগৎপালিনী, আদ্যা শক্তি মহামায়া। আমি ত্রিভুবনের মঙ্গল বিধাত্রী দেবী চণ্ডী। আমার আশীর্বাদে তোমার সব দুঃখ সকল ভয় আজ থেকে দূর হল। আমার আদেশ শোনো, শিলাবতী নদী ধরে দক্ষিণে যাও। আর্ডা রাজ্যের রাজা বাহুরা রায় তোমাকে আশ্রয় দেবেন। সেখানে থেকে তুমি আমার মাহাত্ম্য প্রচার করো, এই আমার ইচ্ছা।
মা, এত দয়া তোমার, এত দয়া। কিন্তু মা, আমি তো শাস্ত্রজ্ঞ নই, তোমার মাহাত্ম্য প্রচার করব কি করে? আমি গায়কও নই, কি করে গাইব তোমার নাম গান? কে বা শুনবে আমার সে গান?
শাস্ত্র কথা দিয়ে নয়, তুমি আমার মাহাত্ম্যের কথা লিখবে নিজের জীবন দিয়ে। ভিতরে বাহিরে চেয়ে দেখো, মানুষের সুখে ও দুঃখে, পৃথিবীর সমস্ত সৃষ্টি ও ধ্বংসে, সর্বত্রই আমি। এই সার সত্যকে ফুটিয়ে তোলো তুমি তোমার কাব্যে। যে দুঃখের আগুনে তোমার জীবন পুড়ে পুড়ে পাকা সোনা হয়ে উঠেছে, সেই দুঃখের সাধন ফলই হয়ে উঠবে তোমার নূতন কাব্য, মঙ্গল চণ্ডীর নূতন গীত। আমার বরে চিরদিন লোকে সে গীত গাইবে আর তোমাকে মনে রাখবে।
মা যেন পদ্ম থেকে উঠে এগিয়ে এলেন আমার দিকে, আমার দিকে বাড়িয়ে ধরলেন তার নিজের হাতের দোয়াত, কলম আর তালপাতা। আমি মন্ত্রমুগ্ধের মতো হাত বাড়িয়ে তা গ্রহণ করলাম। তারপর সেই জগৎ বালিকা মাতৃমূর্তি হাত রাখলেন আমার মাথার উপরে। সে যে কি অপূর্ব বর্ণনার অতীত এক অনুভূতি মহারাজ! মা হাসলেন, তারপর সেই অপার্থিব আলো আরো সহস্র গুণ বেড়ে উঠল, আর তিনি ধীরে ধীরে মিলিয়ে গেলেন সেই জ্যোতিপুঞ্জের মাঝে। আমি আবার জ্ঞান হারালাম। জ্ঞান যখন সত্যি সত্যি ফিরে এলো, তখন সন্ধে নেমে এসেছে, শেয়ালের পাল ডাকতে শুরু করেছে। আমার শরীর মনে কোথাও কোনো ক্লান্তি নেই, নতুন উদ্যম পাচ্ছি যেন। ওই শেয়ালের ডাক, পুকুরের ওই কচুরি পানার ফুল, ওই পুকুর পাড়ের বুনো সুঁদা গন্ধ আমার বড় ভালো লাগছিল। তারপরের কথা তো মহারাজ সবই আপনার জানা। এ নূতন মঙ্গল কাব্য রচনা করার জন্য আমি যে আমার জীবনের কাছে স্বয়ং মহামায়ার কাছে সত্যবদ্ধ ছিলাম।
আমার এই বৃত্তান্ত শুনেই রোমাঞ্চ হচ্ছে। আপনি ভাগ্যবান, স্বয়ং জগৎজননী আপনাকে স্বপ্নে দেখা দিয়ে নিজের নামে কাব্য রচনার আদেশ করেছেন। আমিও ভাগ্যবান, সেই রচনার প্রথম শ্রোতা আমিই হব।
মহারাজ, জগন্মাতার কথা শুনতে চান? তার আগে চারদিকে চেয়ে দেখুন। এই তারায় ভরা আকাশ, এই বাতাস, ওই অরণ্য, এই গাছপালা, মাটি, পাথর, এই আমরা, এসবই তো তাঁর রচিত কাব্য। কাব্যের আড়ালে লুকিয়ে থাকেন কবি। মহারাজ, এই জগৎ জোড়া কাব্যের অন্তরালে লুকিয়ে বসে আছেন সেই লীলাময়ী জগন্মাতা মহামায়া। চোখ মেলে দেখুন, মনের জানালা খুলে দিন, অনুভব করুন তাঁর বিশালত্ব।
রঘুনাথ মাথা তুলে চাইলেন। মাথার উপরে অন্ধকার আকাশের এপার ওপার জুড়ে বিছিয়ে থাকা ছায়াপথের দিকে তাকিয়ে কোন এক অচেনা পুলকে তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ওই নক্ষত্রপুঞ্জ যেন তাকে গ্রাস করতে আসছে। তিনি যেন ক্রমশ হারিয়ে যাচ্ছেন ওই আকাশ জোড়া বিরাটত্বের মাঝে।
মনে হচ্ছে আমি যেন সেই কোন পুরাকালে ফিরে গেছি, মহারাজ সুরথ আর বৈশ্য সমাধির সামনে, যখন মেধামুনি মহামায়ার লীলা বর্ণনা করেছিলেন। তখনও হয়তো এমনই ঘোর অন্ধকারে আচ্ছন্ন ছিল পৃথিবী। আজ আপনি মহামায়ার লীলা ব্যাখ্যান করে আমার মনের অন্ধকার দূর করুন।
করব মহারাজ, কিন্তু তার আগে দুটি বিষয় একেবারে প্রথমেই আপনাকে বলে নিতে চাই। এক, আপনি মঙ্গল কাব্যের রীতি জানেন। যথাবিহিত পূজার্চনার পর জনসমক্ষে আট দিন ধরে দেবতার স্তুতি গান গাওয়া হয়। তার নানান নিয়ম আছে। সেখানে মূল গায়কের দল থাকে, মৃদঙ্গবাসী মন্দির আর বাজনা থাকে। এই অন্ধকার প্রান্তরে আছে শুধু আমার কণ্ঠ আর মা মহামায়ার উপাখ্যান। কাজেই পূর্ণাঙ্গ মঙ্গল কাব্য গানের রস কিন্তু এতে আপনি পাবেন না। এতে যদি আপনার মনের ক্ষুধা না মেটে, তবে পরে যেন আমায় দোষের ভাগী না হতে হয় মহারাজ।
গুরুমশাই, আপনার আশীর্বাদের রসগ্রহণের কিছু ক্ষমতা আমার আছে। আপনার কথকতার জাদু এতদিন ধরে আমায় কম মুগ্ধ করেনি। আপনি দুশ্চিন্তা না করে কাব্যের মূল উপাখ্যানটি আমায় বলুন।
বেশ, এবার দ্বিতীয় কথা। মহারাজ, আমার কাব্য কিন্তু বেদ, পুরাণ, তন্ত্র ইত্যাদি শাস্ত্রের কথা বলবে না।
কি বলছেন গুরুমশাই, জগন্মাতার মাহাত্ম্য শাস্ত্রের কথা নয়?
না, জগজ্জননী আদেশ করেছিলেন জগতের সর্বত্র ভালো মন্দ নির্বিশেষে তাঁর যে রূপ নিরন্তর ফুটে উঠছে, নিজের অন্তর্দৃষ্টি দিয়ে সেই রূপকে দেখে তা নিয়ে নূতন মঙ্গল কাব্য রচনা করার। মানুষের দুঃখের মধ্যে তাঁর যে সিংহাসনটি পাতা, তেমনটি আর কোথাও নেই মহারাজ। আমার কাব্য তাই যতটা জগজ্জননীর, ঠিক ততটাই সাধারণ মানুষেরও।
ঠিক বুঝলাম না। যাই হোক, আপনি শুরু করুন। আরেকটি কথা, এই নূতন কাব্যের নাম আপনি কি রেখেছেন গুরুমশাই?
এই যে মঙ্গল কাব্য, বিশ্বপ্রপঞ্চের মঙ্গল বিধান করেন যিনি, সেই দেবী চণ্ডীর কাব্য, চণ্ডী মঙ্গল।
জয় ভগবতী দেবী নমো বরদে, জয় পাপ বিনাশিনী বহু ফলদে, জয় শুম্ভনি শুম্ভ কপাল ধরে, প্রণামামি তু দেবী নরার্তি বলে।
তেজিয়া কৈলাসগিরি উরোগ মরতপুরী বৃদ্ধের করিতে পরিত্রাণ বিশ্রাম দিবস ও আট শুন গীত দেখো নাট আসরে করহ অধিষ্ঠান লিখি পড়ি শাস্ত্র গ্রন্থ না জানি সঙ্গীত তন্ত্র কৃপা করি দিলা গুরু ভার অনভিজ্ঞ তাল মানে কেমন শিখাবো আমি দোষ গুণ সকল তোমার
জয় লোক সমস্ত পাপ হরে জয় দেবী পিতামহ বিষ্ণুনতে জয় ভাস্কর শক্র শিরোবনতে
যে বল বলা হো তুমি সেই বল বলি আমি তুমি করো মোরে উপদেশ প্রচার যেমন কাব্য শুনয় তেমন ভাব্য করি চিন্তা হর মোর ক্লেশ বলি হোম ধূপ দ্বীপে তোমা পূজা সপ্ত দ্বীপে তোমার সেবক জগজন নায়কের থাকে দোষ দূর করো অভিরোষ কর মোরে কৃপা বিলোকন
জয় দেবী সমস্ত শরীর হরে জয় না কবিদর্শিনী দুঃখ হরে জয় ব্যাধি বিনাশিনী মোক্ষ করে জয় বঞ্চিত দায়িনী সিদ্ধ বরে
তুমি রমা তুমি বাণী যোগ নিদ্রা নারায়ণী গিরি কন্যা ঈশান গৃহিণী আগম নিগম তন্ত্রে বেদ রূপা মহামন্ত্র বীজ রূপা বিশ্বের জননী মহামিশ্র জগন্নাথ হৃদয় মিশ্রের দাঁত কবিচন্দ্র হৃদয় নন্দন তাঁর সহোদর ভাই চণ্ডীর আদেশ ভাই বিরোচিল শ্রী কবি কঙ্ক
শ্বেত পাথরের বেদিতে বসে আছেন পণ্ডিত সাধক কবি ও কথক মুকুন্দরাম চক্রবর্তী তার সামনে ভূমিতে বসে আছেন রঘুনাথ রায় আরড়া রাজ্যের নৃপতি মুকুন্দরামের ছাত্র মা মহামায়ার নূতন কাহিনী শোনার জন্য উন্মুখ মাথার উপর কালো আকাশের পটে তারায় গড়া কালপুরুষও যেন কান পেতে রয়েছে সে উপাখ্যান শুনবে বলে
মহারাজ আকাশে ওই কালপুরুষ নক্ষত্র মণ্ডলকে দেখলে আপনার কার কথা মনে হয়?
এক ব্যাদ হাতে ধনুর্বাণ নিয়ে কোমরে তরোয়াল বেঁধে শিকার ধরতে দৌড়ে চলেছে।
ঠিক আমাদের পুরাণ কথায় সবার গল্প পাবেন মহারাজ। দেব দেবী দৈত্য দানব গাছপালা পশু পাখি সবাই আছে, আর আছে সব ধরনের মানুষ, রাজা থেকে চণ্ডাল পণ্ডিত থেকে কৃষক। আমাদের দেশের আকাশেই তো নক্ষত্রমণ্ডলের মধ্যে স্বয়ং কাল পুরুষ ব্যাদ রূপে দর্শন দেবেন মহারাজ। এ ব্যাদ সামান্য ব্যাদ নয় মহারাজ। আমার এই মঙ্গল কাব্যের কাহিনীর নায়কও তেমনই এক ব্যাদ।
এই আপনি কি বলছেন গুরুমশাই? দেবীর উপাখ্যানের নায়ক এক ব্যাদ, দেবী নন?
দেবীর উপাখ্যানের কেন্দ্র থেকে দেবীকে টলাতে পারে কার সাধ্য? দেবী আছেন উপাখ্যানের মধ্যমণি হয়ে, যেমন এই আররা রাজ্যের মধ্যমণি আপনি। কিন্তু মহারাজ, আপনি ছাড়াও তো এ রাজ্যে আরো অনেক মানুষ আছে। তাদের কাউকে বাদ দিয়ে কি আপনার রাজ্য চলবে মহারাজ?
বুঝেছি আপনার কথা। চাষি ফসল ফলায়, বণিক ব্যবসা বাণিজ্য করে, পণ্ডিত তোলে ছাত্র পড়ায়, ওই যাদের সমাজ জল অচল অন্তজ বলে দূরে সরিয়ে রাখে, যুদ্ধে যাওয়ার দরকার পড়লে তারাই ঢাল সড়কি লাঠি তলোয়ার বেঁধে ছুটে আসে আমায় রক্ষা করতে। গুরুমশাই, রাজ্য ওদেরই, আমি ওদের অভিভাবক মাত্র।
সাধু সাধু, এমন প্রজা বৎসল রাজাই তো এদেশের প্রয়োজন। আমার উপাখ্যানের এই ব্যাধ সেই রকমই এক সাধারণ মানুষ যে স্বয়ং মহেশ্বরীর কৃপায় হয়ে উঠেছিল এমনই এক প্রজা বৎসল রাজা। কিভাবে সে কাহিনী শোনাব, কিন্তু তারও একটু আগে থেকে শুরু করতে হবে আমাদের পুরাণ কথা দিয়ে। বেশি পুনরাবৃত্তি করব না। মহারাজের নিশ্চয়ই মনে আছে হর পার্বতীর বিবাহ কাহিনী?
হ্যাঁ মনে আছে। সতীর দেহত্যাগের পর দেবাদিদেব সুলোপানি মহাদেবের নিজের বলতেছিল শুধু তার অনুচর ভূতপ্রমথ আর পিশাচেরা। তিনি শ্মশানে মশানে ঘোরেন, গাঁজা ভাং খান, নৃত্য করেন, দুলতে থাকে তার পরনের বাকছাল, গলায় হাড়ের মালা আর সাপের উপবিত। আর যোগীশ্বর শঙ্কর যখন ধ্যানে বসেন তখন কড়া নজর রাখে তার প্রধান অনুচর নন্দী, কেউ যেন তার ধ্যান না ভাঙায়। কিন্তু তার ধ্যানও ভেঙেছিল, ইন্দ্রের আদেশে মহাদেবের ধ্যান ভঙ্গ করেছিলেন মদন দেব। তারই ফলশ্রুতি মাতা পার্বতীর সঙ্গে তার মিলন। মহাকবি কালিদাসের কুমার সম্ভব কাব্য তো আপনার কাছেই পড়েছি গুরুমশাই।
ঠিক, অসময়ে মহাদেবের ধ্যান ভাঙলে তিনি অত্যন্ত রুষ্ট হলেন, আর তাঁর তৃতীয় চক্ষুর কোপ দৃষ্টিতে পুড়ে ছাই হয়ে গেলেন মদন দেব। কিন্তু তাতে হর পার্বতীর মিলন হওয়া আটকাল না। উমা শিবকে পাওয়ার জন্য যে কঠিন তপস্যা শুরু করেছিলেন তাতে সাড়া না দিয়ে শিব পারলেন না। উমার পিতা পর্বতরাজ হিমালয় তো খুব খুশি, মেয়ের জন্য স্বয়ং শিবের চেয়ে ভালো বর্ধিনী আর কোথায় পাবেন। তো যথাসময়ে মহাধুমধাম করে তাঁদের বিবাহ হয়ে গেল। কিন্তু তারপর শিব উমাকে নিয়ে নিজের ঘরে ফেরার নামই করেন না। একে একে গণেশ ও কার্তিক দুই পুত্রের জন্ম হয়ে গেল, তাও তিনি স্ত্রী পুত্র পরিবার অনুচর সব নিয়ে শ্বশুরবাড়িতেই রয়ে গেলেন। লোকে আড়ালে নিন্দা ঠাট্টা করে, কিন্তু ভোলানাথের কোনো হেলদোল নেই। সদানন্দ শিবের চাল নেই, চুলো নেই, সম্বল শুধু ভিক্ষার ঝুলি। রাজার দুলালি উমারও বাড়ি ছেড়ে যেতে মন সরছিল না, কিন্তু তার মা মিনুকার মনে ক্ষোভ ছিল। তিনি আর থাকতে না পেরে একদিন মেয়েকে দিলেন কড়া করে দু কথা শুনিয়ে।
বলি ঘরে মেয়ে জামাইকে বসিয়ে বসিয়ে আর কতদিন পুষবো শুনি? বিয়ে থাক হয়ে গেছে, স্বামীর ভাত খেতে ইচ্ছে করে না তোর? রাত দিন বাপের বাড়িতে বসে বসে সখীদের সঙ্গে পাশা খেলে যাচ্ছিস, তাও যদি নিজের বরের টাকায় বাজি ধরে খেলতিস।
মা, এসব কি বলছো তুমি?
ঠিকই বলছি মা, কুটোটি নেড়েও তো আমায় উদ্ধার করো না তুমি। বলি যার ঘরে দুমুঠো চালও থাকে না তার আবার এত পাশা খেলা সব কিছু? সকাল হলো কি না হলো তুই পুত্র সুর আর ছয় মুন্ডু নেড়ে আমার হেসেলে এসে উপস্থিত হবে। দিদিমা খেতে দাও, আমাদের আজ ভাত হয়নি।
মা, ওরা তোমারই নাতি, ওদের বাবা তোমার নিজের জামাই।
জামাই বলিহারি বিচার বুদ্ধি তোমার বাবার, কি দেখে যে অমন লোককে জামাই করেছিলেন? অস্থানে কুস্থানে ঘুরে বেড়ায় সাড়ে চড়ে, একটা ভালো বাহুনও নেই, গলায় হাড়ের মালা, গায়ে ছাই ভস্ম মাখা, কোমরে একটা কাপড়ও জোটে না, বাকছাল। মরি মরি কি রূপ জামাইয়ের, আমি প্রথম দিনই বুঝেছিলাম আমারই অদৃষ্ট।
মা, তুমি আমাকে যত খুশি বকো মারো, কিন্তু আমার স্বামীকে একটা কথাও বলবে না।
কেন বলবো না শুনি? হ্যাঁ, ঘর নেই, তোর নেই, দু পয়সা রোজগার করার মুরদ নেই, ভিক্ষে করে বেড়ায়, কেবল আমার অন্ন ধ্বংস করে রাত দিন যত সব প্রেত পিশাচের সঙ্গে জুটে গাঁজা ভাঙে শ্রাদ্ধ হচ্ছে। যেদিকে তাকাই খালি ভূতের নেত্য আর গন্ডা গন্ডা বিষধর সাপ। বাড়িটা আমার একেবারে নরক করে তুললে গো।
মা যা বলেছো বলেছো, আর একটা কথাও তুমি বলবে না ওকে নিয়ে। কি চাও তুমি স্পষ্ট করে বলো। আমরা তোমার সংসার ছেড়ে চলে গেলে তুমি খুশি হবে তো? বেশ, তাই হবে, আমরা কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি মহাসুখে তোমার অন্য ছেলে মেয়েদের নিয়ে ঘর করো, আমাদের মুখ তোমায় আর দেখতে হবে না।
বলি যাবিটা কোন চলোয় শুনি,
তা দিয়ে তোমার দরকার কি? দুমুঠো খেতে দাও বলেই না এত খোঁটা দিলে তুমি আমার। এই বলে দিলাম মা, আমরা মরে হেঁটে যাই তবু তোমাকে আর আমাদের খবর নিতে হবে না।
হিমালয় ভবন অন্ধকার করে রাগে অগ্নি শর্মা হয়ে স্বামী পুত্রের হাত ধরে দেবী সোজা চলে এলেন কৈলাসে। পিছন পিছন ভূত প্রেতের দলও ফিরে এল। এদিকে শিব পড়লেন বিপদে, বিবাহ করেছেন, এদিকে পরিবারকে খাওয়াবেন কি? উপার্জনের কোনো পথ তো তাঁর জানা নেই। হিমালয়ে তাঁদের বিয়ের যৌতুক হিসেবে কৈলাসের ধারেই কিছু জমি জমা ধান আর বলদ দিয়েছিলেন। দেবী পার্বতী পরামর্শ দিলেন তাই দিয়েই চাষবাস শুরু করতে।
হ্যাঁ, চাষবাস? আমি? তুমি কি পাগল হলে দেবী? সাত জন্মে কোনোদিন ওসব করিনি আমি। না 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 না, ওসব আমার দ্বারা হবে না।
অমন করে বলো না, পৃথিবীতে হেন কাজ আছে যা শিবের অসাধ্য?
আরে তুমি বুঝতে পারছো না। আর আর তাছাড়া চাষ করবোটা কি দিয়ে শুনি? এই ত্রিশূল আর ডমরু দিয়ে?
পারবো না বললে তো চলবে না। পুরুষ মানুষ তুমি, ঘরে বউ ছেলে আছে, থুম হয়ে বসে না থেকে কি করবে তাই ভাবো।
ভবানী তাড়নায় ভবনাথ বেরোলেন ঝুলি হাতে ভিক্ষা করতে। জগৎ সংসারের পালিকা দেবী দুর্গা দীর্ঘশ্বাস ফেলে নিজের সংসারের দিকে চাইলেন। ফুটো ছাদ, ভাঙা বেড়া, ছিঁড়া কাঁথা, ছিলেন রাজকন্যা, আজ ভিখারি স্বামীর ভালোবাসায় তিনিও ভিখারিণী হলেন। কিন্তু জেদ তাঁর অটল। স্বামীর উপার্জনেই ভাত খাবেন তিনি, আর বড় হবে তাঁর ছেলেরা। মায়ের গঞ্জনা তাঁর প্রাণে বড় বেজেছে।
আপনি জগন্মাতা দেবী দুর্গাকে ঠিক আমাদের ঘরের মেয়েটিই করে তুলেছেন কাব্যে, তাই না গুরুমশাই?
নিজের মাকে নিজের ঘরের মেয়ের মতো করে দেখব না মহারাজ? আমাদের ঘরের মেয়েরা তার চেয়ে কম কিসে? সময় উপস্থিত হলে তারাই দশ হাতে অস্ত্র ধরে দাঁড়ান, রক্ষা করেন এই জগৎ। ঘরের মেয়েটি বা বউটি যখন পুরো সংসারের ভার নিজের দশ হাতে তুলে নেন, তখন আর ভাবনা থাকে না। তো শিব ভিক্ষে করতে বেরোলেন বটে, কিন্তু সে কাজ তাঁর পোষাল না। আসলে বেশ আয়েসি মানুষ তো।
বুঝলে গিন্নি, কাল সারাদিন সাড়ে চড়ে ঘুরে ঘুরে ভিক্ষে করেছি, সারা গা ব্যথা হয়ে গিয়েছে, আর বেরোব না ভাবছি। বলছি যে একটু ভালো মন্দ খাওয়াবে নাকি আজ?
ভালো মন্দ কিরকম?
না মানে বেশি কিছু না, ওই একটু নিম শিম বেগুন দিয়ে বেশ একটু তেতো তেতো শুক্তো, শীতের দিনে বড় ভালো লাগে, আর সঙ্গে একটু ওই ঘিয়ে ভাজা ফুলবড়ি।
আর
আর আর বেশ কড়া করে সর্ষের শাক ভাজো তো, সঙ্গে বেশ পলতার ডগার চচ্চড়ি। আচ্ছা ছোলার ডাল আছে তো, মানে গুড় দিয়ে বেশ ঘন করে একটু ছোলার ডাল করো তো।
বটে। আর
আর আর কি, কাসুন্দি আছে তো, ওতেই হবে। আর একটু কুমড়োর বড়া ভাজো কড়কড়ে করে, সঙ্গে বেশ করে ঘি সাঁতলে লেবুর রস দিয়ে কাঁঠাল দানা রাঁধো দেখি। আর হ্যাঁ, বেশ জমি গুড় দিয়ে করম চা দিয়ে সেই অম্বলটা, হ্যাঁ ওটা করো তো। উফ, তোমার হাতে ওটা খোলে বড় ভালো। এই গুটি কয়েক ব্যঞ্জন হলেই এ বেলার মতো আমার হয়ে যাবে।
আর কিছু চাই না?
তা তুই যদি করো তাহলে একটু মানে যদি ক্ষীর একটু করতে।
পঞ্চান্ন ব্যঞ্জন রাত্রে তো বলে দিলে গোসাই, এদিকে ভাড়ারের খবর কিছু রাখো।
কেন কেন কি হয়েছে? চাল তো এনে দিলাম কাল ভিক্ষি করে।
যেটুকু চাল এনেছিলে তার বেশিটাই গেছে ধার বাকি শুধতে, কিছুটা দিয়ে কাল ভাত রেখেছিলাম। তারপরেও এক মুঠো যা বাকি ছিল তা তোমার আদরের গণেশের ইঁদুরের পেটে গেছে, খাবারের থালাটা পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে।
হ্যাঁ, তবে তবে এখন কি হবে
সে আমি জানি না। শোনো, তোমার ত্রিশূলটা বন্ধক দিয়ে দেখো তো, যদি কিছু টাকা ধার করে আনতে পারো। এতগুলো পেট তো চালাতে হবে।
হে বটে, এই অবস্থা, দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে আমি ভিক্ষে করে চাল ডাল নিয়ে আসবো, আর দুমুঠো ভালো মন্দ খাবার খেতে চাইলে অমনি ঘরে কিছু নেই। এমন অবস্থা হবে জানলে কে সংসার করত? ঘরে বউনি এসে লাভ কি যদি একটু সংসার সুখী না থাকে?
মানে আমি কি করলাম?
তুমিই তো যত কিছু করলে। হ্যাঁ, কেন কেন শুনি, দিব্যি তো ছিলাম আমি, শ্মশানে মশানে ঘুরে ঘুরে দিন কাটাচ্ছিলাম, কারুর পাকা ধানে মই দিইনি। কি দরকার ছিল আমায় সংসারে টেনে জড়িয়ে ফেলার? আমি কি সংসারী হওয়ার মতো লোক?
এসব কি বলছো তুমি?
ঠিকই বলছি, সংসারী যদি করলেই আমায়, তবে সংসারের সুখ দিতে পারো না কেন? ওরকম করে তাকিও না, ঠিকই বলছি, সুখ কোথায় আমার সংসারে? হ্যাঁ, এত টাকা রোজগার করে আনি, তা থেকে কিছুই বাঁচাতে পারো না?
হ্যাঁ গো হ্যাঁ, ভিক্ষে করে তুমি রোজ একেবারে অনেক টাকা এনে আমার হাতে দাও কি না? আমার তো একেবারে রাজরানী করে রেখেছো তুমি। বলি নিজের দিকে কোনোদিন তাকিয়ে দেখেছো একবার? সারা গায়ে ছাই মাখা, জটা মাটিতে লুটোচ্ছে, ওই সাত পুরনো বাচ্চাটার দুর্গন্ধে রাতে ঘুমোতে পারি না আমি। ওহ মা গো,
ওই শুরু হলো মুখে মুখে কথা, সব সময় আগুন জ্বলছে বউয়ের কপালে আর মুখে, বাড়ি তো না যেন জঙ্গল, একটু শুয়ে ঘুমোতে যাই বড় ছেলের ইঁদুর ভুঁড়ির ওপর দিয়ে দৌড়োয়, ছোট ছেলের পোষা ময়ূরটা আমার সমস্ত সাপগুলোকে সাবার করে ফেলেছে, তাড়াতে গেলে উল্টে আমাকেই ঠোকরাতে আসে।
হ্যাঁ, খালি নিজের কথাই বলে যাও, আর তোমাদের এই সংসারের মধ্যে পড়ে আমার ফালতা কি হয়েছে সেটা বলবে না? তোমার সাপ আর কার্তিকের ময়ূর মারামারি করবে, দোষ হবে আমার। তোমার আদরের বড় ছেলের ইঁদুর তোমার ঝোলা কাটবে, তার দোষ আমার। কেন তুমি ওদের বলতে পারো না নিজেদের পুষ্টি সামনে রাখতে?
ছেলেদের আর কি বলবো গিন্নি, এই সেদিন তোমাকেই বললাম তোমার সিংহটাকে সামলাতে, তার ভয়ে আমার বেচারা বলদটা ঘাস জল খাওয়াও ছেড়ে দিয়েছে, তা তুমি শুনলে, উল্টে আমাকেই খেকিয়ে দিলে। ছেলেরা তো তোমারই গুণ পাচ্ছে,
তার বদলে তোমার গুণ পেলে ভালো হতো বুঝি, শুধু বাড়িতে বসে বসে হুকুম করে আর রাজা উজির মেরে জীবন কাটিয়ে দিত, কুটুটিও নেড়ে উপকার করতো না।
তুমি আমার এই কথা বললে কি? এইরকম করে বললে? আমি এই বাড়ির কর্তা, আমার কি একটা মান সম্মান নেই? না না, আজ থেকে আমি এই বাড়ির কেউ নই, আমি চলেই যাব। এই নন্দে, কোথায় গেলি রে? আমার সিঙা ঝুলি আর ত্রিশূলটা নিয়ে আয়। গিন্নি, তুমি থাকো তোমার ছেলে পুলে আর সংসার নিয়ে, আমি চললাম।
স্বামী স্ত্রীর মধ্যে এমন কোন্দল তো আমাদের ঘরে ঘরেই লেগে আছে গুরুমশাই। দুদিন মুখ দেখা দেখি বন্ধ থাকে, তারপর পদ্মপাতার উপর জলবিন্দুর মতো সব রাগ ধুয়ে মুছে গিয়ে প্রেম আরো গাঢ় হয়ে ঝেঁকে বসে দুজনের মধ্যে।
এই তো মহারাজ, সার কথাটি বুঝেছেন, জগতে প্রেমের গতি ওই রকম, মানুষকে আগে দূরে ঠেলে তারপর কাছে টানা, শুধু মাঝের সময়টুকুতে নিদারুণ মনোকষ্ট। গৌরীরও তাই হল, শিব রেগে হুম হুম করতে করতে চলে গেলেও অভিমানিনী শিব জায়া তাঁকে আটকালেন না, তিনি বসে বসে মনের দুঃখে নিজের পোড়া কপালের কথা ভাবছেন, এমন সময় উপস্থিত হলেন তাঁর প্রিয় সখী পদ্মাবতী। পদ্মাবতীর কাছে গৌরী মনের দুঃখ সব উচার করে দিলেন। তো সব শুনে পদ্মাবতী বললেন,
মহেশ্বর আর যতই ঝগড়া করে বেরিয়ে যান, তিনি তোমাকে বড় ভালোবাসেন, দেখবে রাগ পড়লেই আবার তিনি ঠিক তোমার দরজাতেই ফিরে আসবেন। তুমি যে তার রাজেশ্বরী গো।
থাম বাপু, সে কথা আমিও জানি। আমাকে ছাড়া তিনি আর যাবেন কোথা? আর কেউ আছে নাকি হরমাস জ্বালিয়ে খাবার মতো? কিন্তু ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না রে পদ্মা। আমারই মন্দ কপাল, এই দুঃখের মধ্যে আমাকে চিরকাল কাটাতে হবে। হ্যাঁ রে, কি করি বলতো পদ্মা? সবকিছু নিয়ে আবার মা বাপের ঘরে ফিরে যাব?
না মহেশ্বরী, তাতে তোমার অপমান হবে। একটা কথা বলি তোমায়, সারা বিশ্ব চরাচর তোমায় সম্মান করে দেবাদিদেব মহেশ্বরের ঘরণী বলে। কিন্তু কি জানো দেবী, অন্যের আলোয় আলোকিত হয়ে কোনো লাভ নেই। আমাদের সম্মান আমাদের নিজেদেরই অর্জন করে নিতে হয়। একটা কোনো উপায় ভাবতে হবে যাতে তোমার সম্মান বাড়ে।
এই গুরু ঠাকুরের মতো বড় বড় কথা বলিস না পদ্মা, উপায় কিছু থাকে তো বল।
উপায় তো একটাই আছে দেবী, মর্তবাসীকে তোমার ক্ষমতার পরিচয় দিতে হবে, মর্তে তোমার পূজা প্রচলন করতে হবে।
কি যে বলিস তুই তার ঠিক নেই। আমি পাবো মর্তের পূজা? কে পূজা করবে আমার, আর কেনই বা করবে? সবাই বলে আমি চণ্ডী, ঝগড়াটি, মারমুখ, তা কি করব? আমি যে উচিত কথা বলে ফেলি, অন্যায় দেখলে আর থাকতে পারি না।
সেই জন্যই তো তোমার পূজা হবে দেবী। মর্তলোকের দিকে তাকিয়ে দেখো একবার, পাপ অত্যাচার শোষণে ভরে গেছে গোটা পৃথিবী। বারবারন্ত হচ্ছে অসৎ অনাচারীর দুর্জনের, যে দরিদ্র সজ্জন সে কষ্ট পাচ্ছে। এমন সময়েই তো মর্তের তোমাকে দরকার দেবী, তুমি না জগৎজননী? আজ তুমি তোমার চণ্ডী রূপ ধারণ করে ওদের সামনে গিয়ে দাঁড়ালে, ওরা তোমার জয়ধ্বনি দিয়ে তোমার শ্রীচরণ আঁকড়ে ধরবে। তুমি অভয়া, ওদের অভয় দাও। তুমি চণ্ডী, তুমি আদ্যাশক্তি মহামায়া, তুমি মর্তলোককে বাঁচাও।
দেবী পার্বতী কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, কি ভাবলেন কে জানে। হয়তো তাঁর কানে মর্ত থেকে ভেসে আসছিল হাহাকার আর আর্ত ক্রন্দনের ক্ষীণ রব। তাঁর মনে হল, সংসার কি তাঁর শুধু এই জয়া বিজয়া কার্তিক গণেশ আর ভোলা মহেশ্বরকে নিয়ে? এই বিশ্বপ্রপঞ্চ কি তাঁর সংসারের বাইরে?
লোকের দূরে দূরে গিয়ে ভিখারিনীর মতো পূজা চাইব?
ভিখারিনী কি গো, তুমি যে রাজ রাজেশ্বরী, ভিক্ষা নয়, নিজের পূজা তুমি নিজের বলে আদায় করে নেবে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কলিঙ্গ রাজ্যের প্রান্তে শিলাবতী নদীর তীরে ওই ঘন অরণ্যটা দেখতে পাচ্ছ? সেই অরণ্যে তোমার মন্দির নির্মাণ করাও।
অরণ্যের মধ্যে মন্দির, সেখানে কে পূজা করতে যাবে?
পশু মানুষ সবাই পূজা করবে। তবে তোমার পূজা পাওয়ার পথ কিন্তু বড় সহজ হবে না।
তারপর দুই সখীতে মিলে কি পরামর্শ হলো কেউ জানতে পারল না। পদ্মাবতী যখন বিদায় নিলেন, তখন দেবীর মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। এই লীলায় তাঁকে যে কূট বুদ্ধিও খেলাতে হবে তা তিনি বুঝছেন। তিনি ডাক পাঠালেন দেবশিল্পী বিশ্বকর্মাকে। তিনি ছাড়া ঘোর জঙ্গলের মধ্যে আর কেই বা গড়বে দেবী চণ্ডীর চোখ ধাঁধানো দেউল? আর তাঁকে নজর রাখতে হবে দেবরাজ ইন্দ্রের সভার দিকে, কারণ এই নতুন লীলা খেলায় ইন্দ্রের পুত্র নীলাম্বর আর পুত্রবধূ ছায়াবতী হবে তাঁর প্রধান ঘুঁটি।
ইন্দ্রের পুত্র আর পুত্রবধূ এই কাহিনীর মধ্যে?
কাহিনী শুনতে গেলে এত অধীর হলে চলে মহারাজ? বলবো, সব বলবো। তো যা বলছিলাম, দেবী মহামায়ার আদেশ পেয়ে বিশ্বকর্মা জঙ্গলের মধ্যে দেউল তৈরির কাজ শুরু করলেন। গহীন জঙ্গলের মধ্যে চার প্রহর রাতে যেন জাদু মন্ত্রে সে এক অপূর্ব মন্দির তৈরি হল। শ্বেত পাথরের মেঝে, দেয়াল জুড়ে আঁকা শিবদুর্গার লীলা চিত্র, হীরা নীলা পান্নায় মোড়া চূড়ার উপরে শ্বেত পতাকা আর সুবর্ণ কলস, সে এক দেখার মতো জিনিস মহারাজ। সব দেখে দেবী চণ্ডিকা খুব খুশি হয়ে চললেন কলিঙ্গরাজকে দর্শন দিতে।
জয়ন্তে মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী স্বহস্তধা নমোস্তুতে।
শেষ রাত, কলিঙ্গ রাজ্যে সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ থরথরিয়ে কেঁপে উঠলেন কলিঙ্গরাজ। এক অপূর্ব দিব্য বিভায় উদ্ভাসিত হয়ে উঠেছে সারা ঘর। তার শিয়রে কে এই রক্ত বসনা নানা অলঙ্কার ভূষিতা শঙ্খ চক্র খড়গধারী চতুর্ভুজা নারী? কলিঙ্গরাজ বুঝতে পারছেন না তিনি ঘুমোচ্ছেন না জেগে আছেন। তার গলা শুকিয়ে গেছে ভয়ে, ধর্মইয়ে উঠতে গিয়েও পারলেন না তিনি। দেবী মূর্তি আশীর্বাদে ভঙ্গিতে হাত তুলে ভুবন মোহিনী হাসি হাসলে।
ভয় পেয়ে না কলিঙ্গরাজ, আমি আত্মা শক্তি ত্রিভুবনেশ্বরী দেবী চণ্ডিকা।
মাগো মাগো, আমি কি এমন পুণ্য করেছি যে তুমি স্বয়ং আমায় দর্শন দিলে? আমি কি স্বপ্ন দেখছি?
স্বপ্নই দেখছ, কিন্তু এই স্বপ্ন সত্য। আমার আদেশ শোনো, তোমার উপর আমি তুষ্ট হয়েছি। তোমার রাজ্যের সীমানায় শিলাবতী নদীর তীরে গভীর বনের মধ্যে আমার মন্দির নির্মাণ করেছেন দেবশিল্পী বিশ্বকর্মা। আমার ইচ্ছা তুমি সেখানে গিয়ে মহা ধুমধামে আমার পূজা করো। আমার পূজা করলে তোমার শ্রীবৃদ্ধি হবে, শত্রুনাশ হবে, তুমি যুদ্ধে অজেয় হবে আমার কৃপায়।
মা মাগো, তোমার এত দয়া আমার উপর, তাই হবে মা, তাই হবে। আমি কালই সেই মন্দিরে গিয়ে তোমার পূজা করব। জয় মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।
দেবী স্মিত হেসে অন্তর্হিতা হলেন, আর রাজাও ঘুম ভেঙে ধর্মড়িয়ে উঠে বসলেন বিছানায়। তাঁর সারা গা ঘামে ভিজে গেছে। স্বপ্নে যা দেখলেন তা তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না, কিন্তু স্বপ্নাদেশ মিথ্যা হয় না। কলিঙ্গরাজ পরের দিনই পাত্র মিত্র মন্ত্রী পুরোহিত সবাইকে নিয়ে শিলাবতীর তীরে গভীর জঙ্গলে গিয়ে দেখলেন সত্যি অপরূপ সুন্দর মন্দিরে বিরাজ করছেন মা জগদম্বা। মহা খুশি হয়ে রাজা ষোড়শ প্রচারে বলি হোম সমেত দেবীর পূজা দিলেন।
ওম কৃতা পূজা মায়া ভক্তা নব দুর্গে সুরার্চিতা ভুক্ত্বা ভোগম বরং দত্ত্বা কুরু ক্রীড়াং যথা সুখম। ওম সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্ম কামার্থ সম্পত্তিং দেহি দেবী নমঃস্তুতে। ওম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমঃস্তুতে।
গুরুমশাই, শিলাবতী নদীর তীরে ঘন জঙ্গলে ঘেরা দেবী সর্বমঙ্গলার প্রাচীন মন্দিরের ভগ্নস্তূপ তো আজও আছে। এমন উত্তরমুখী মন্দির আর কোথাও আছে কিনা আমার জানা নেই। আপনি কি সেই মন্দিরের কথাই লিখেছেন?
দেবদেবীর মর্ত্যলীলার কথা যদি বলতেই হয়, তবে মর্তে তাঁদের সেই লীলার স্থান কাল পাত্র তো নির্দেশ করতে হবে, নাকি? না হয় ধরেই নিন না, দেবী মঙ্গলচণ্ডীর লীলাক্ষেত্র হল এই নদী জঙ্গল, এই আরড়ার কলিঙ্গ দেশ, আর পাত্র এখানকারই।
আচ্ছা সে থাক,
উপাখ্যানে ক্রমে সবই আসবে। রাজা তো দেবীর পূজা দিয়ে ফিরে চললেন রাজধানীতে, স্বয়ং দেবী তাঁর উপর সন্তুষ্ট হয়েছেন, তাঁর আর ভয় কাকে। ওদিকে দেবীও পূজা পেয়ে ভারী প্রীত হয়ে আকাশপথে ফিরে চললেন কৈলাসে। আর আকাশপথে চলতে চলতেই ঘটল এক বড় অদ্ভুত ঘটনা। নদীর তীরে গভীর জঙ্গল, হেন প্রাণী নেই যা সেখানে বাস করে না। জঙ্গলে রাজত্ব বসেনি তো মহারাজ, হরিণ বানর নেউলের মতো ছোট নিরীহ প্রাণীগুলি কেবলই বাঘ সিংহ নেকড়ে ভালুকের মতো হিংস্র বড় জন্তুদের ভয়ে মরে। মহিষ বরাহের ধারে কাছে যেতেও তাদের ভয় হয়, তারা শক্তিশালী বটে কিন্তু বড় মেজাজি আর রগচটা। এদিকে হাতিগণ্ডারের গায়ে খুব জোর, কিন্তু তারা কারোর সাথে পাঁচে থাকতে চায় না। এই নিয়ে পশুদের সমাজে বড় গোলমাল সৃষ্টি হয়েছিল। তো এমন সময় পশুরা দেখতে পেল আকাশপথে চলেছেন স্বয়ং জগজ্জননী দুর্গা। হাতি সিংহ গণ্ডার সমস্ত পশুকুল আরতি জানাল, তারা ব্যাকুল স্বরে মাকে ডেকে উঠল।
মানুষের পর দেবী বনের পশুদের পূজাও পেলেন, এও কি সম্ভব?
অসম্ভব কেন হবে, সকলেই তো তাঁর সন্তান। কলিঙ্গরাজের মহা সমারোহে পূজাতেও তিনি যেমন সন্তুষ্ট, বনের পশুদের আনা বনের ফুল ফল আর নদীর জলের নৈবেদ্য পাদ্য অর্ঘেও তিনি তেমনই খুশি হলেন। পশুরা তাদের সমস্যার কথা খুলে বলল তাকে। হাতি বলল,
মা, আমাদের নিজেদের মধ্যেই এত সমস্যা, তার উপরে রয়েছে মানুষের উপদ্রব, তাদের হাত থেকে আমাদের রক্ষা করো মা।
সিংহ বলল,
হ্যাঁ মা, এই গভীর জঙ্গলে যখন ধর্মকেতু ব্যাধের পা পড়ে তখন আমাদের বুক কাঁপে, সিংহরূপ জাল দড়ি নিয়ে সে যখন আসে তখন আর কারোর নিস্তার থাকে না।
তোরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে মরিস, বাইরে থেকে এসে ব্যাধেরা তাই তোদের সহজেই মারতে পারে। তোদের মধ্যে একতা চাই তবে তোরা বাঁচবি। আমি তোদের পূজায় খুশি হয়েছি, তাই আজ তোদের সমাজের পত্তন করে দিয়ে যাচ্ছি। সিংহ, তুমি আমার বাহন, আমার আদেশে আজ থেকে তুমি হলে পশু জগতের রাজা। সমস্ত পশুর ভালো মন্দের সব দায়িত্ব তোমার, মনে থাকে যেন। স্বরূপ, তুমি শান্ত ধীর স্থির মহামৃগ, তুমি হবে সিংহরাজের পুরোহিত। বাঘ ভালুক নেকড়ে গণ্ডার মহিষ, তোমরা পাঁচ মহাবীর পঞ্চপাত্র হয়ে রাজকার্যে সাহায্য করবে। নেউল, ত্রিভুবনের সকল বিষ তোমার কাছে হার মানে, তুমি আজ থেকে হলে পশুদের বৈদ্য। শেয়াল, তুমি হবে চৌকিদার প্রহরী, রাতের প্রহরে প্রহরে ডাক দিয়ে সবাইকে সাবধান করাই হবে তোমার কাজ। সমস্ত পশুরা শোন, তোরা আজ থেকে সিংহের প্রজা হলি, তোদের মরণ হবে এই কৃষ্ণসার হরি। ব্যাঘ্র না খাইও মৃগ কেশরী বারণে, তুরঙ্গ মহিষ সবে থাকো এক বনে, অবিরোধে থাকো সবে শশারু খটাস, স্মরণ করিলে
দুঃখ করিব বিনাশ।
এইভাবে সব পশুদের মধ্যে সমাজের নানান দায়িত্ব ভাগ বাটোয়ারা করে দিয়ে দেবী দুর্গা চলে গেলেন।
আপনি পারেনও বটে গুরুমশাই, পশুদের মধ্যে কিনা মানুষের মতো রাজা প্রজার সমাজ।
পশুদের তো আমার মানুষের চেয়েও উন্নত প্রাণী বলে মনে হয় মহারাজ। আপনি কখনো কোনো পশুকে অকারণে হিংসা করতে দেখেছেন? ঈর্ষা, রক্তক্ষয়, যুদ্ধ দেখেছেন পশুদের মধ্যে? দেখবেনও না। তাহলে মহারাজ, আমাদের মধ্যে যে সমাজ ব্যবস্থা থাকতে পারে, পশুদের মধ্যেই বা তেমনটি থাকতে পারবে না কেন?
রঘুনাথ চুপ করে রইলেন। গুরুমশাইয়ের যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। সেই শৈশব থেকে আজ রাজত্ব লাভ করা পর্যন্ত এই মানুষটি রোজ তাকে নতুন নতুন ভাবে পৃথিবীকে চিনতে শেখাচ্ছেন, তার চোখ খুলে দিচ্ছেন। তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল রঘুনাথের।
দেবী চণ্ডিকা মর্তে কলিঙ্গরাজ আর পশুদের পূজা পেলেন, কিন্তু জনসাধারণের মধ্যে তাঁর পূজা তেমনভাবে ছড়িয়ে পড়ল না। কলিঙ্গরাজ আরও ধনসম্পদ আর শত্রুনাশের আকাঙ্ক্ষায় দেবীর পূজা নিজের কুক্ষিগত করে রেখে দিলেন। এদিকে স্বর্গে মর্তে দেবাদিদেব মহাদেবের প্রভূত সম্মান, সাধারণ মানুষের কথা তো ছেড়েই দিলাম। স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত শিবশম্ভুর অর্চনা না করে জলগ্রহণ করেন না। আর এইখানেই মহারাজ, দেবীর চোখ নতুন করে গিয়ে পড়ল নীলাম্বরের উপর। আপনি রাজা, আপনি জানেন যে অনেক লোকের মধ্যে কোনো একটা নতুন জিনিস প্রচলিত করা যে সে ব্যাপার নয়, তার জন্য উপযুক্ত পরিস্থিতি আর উপায় ছাড়াও লাগে একজন যোগ্য মানুষ, এমন মানুষ যে সবাইকে নিজের ক্ষমতায় তাক লাগিয়ে দিতে পারে, যার কথা সবাই শোনে, যাকে সবাই ভালোবাসে। সে যদি কিছু করে তবে তার দেখা দেখি সবাই সেই কাজই করবে।
আপনি তো আদর্শ রাজার কথা বলছেন গুরুমশাই, সেই রকম রাজা কোটিকে গুটিক মিলে। সেই রাজাকে আগে সাধারণ মানুষের কাছের লোক হতে হয়, নয়তো তাকে প্রজারা ভালোবাসবে কেন?
হ্যাঁ মহারাজ, ঠিক তাই। দেবী চণ্ডী দেখলেন মর্তে তাঁর পূজা চালু করার জন্য দরকার এমনই এক নেতার, যার গায়ে মাটির গন্ধ লেগে থাকবে। দেবী তখন শিবের কাছে গিয়ে নিজের মনের কথা ব্যক্ত করলেন।
ইন্দ্রপুত্র নীলাম্বর সৎ, বীর, ধার্মিক, আমি চাই মর্তবাসীর মধ্যে আমার পূজা নীলাম্বরই ছড়িয়ে দিক।
কিন্তু স্বর্গে নীলাম্বর তো সুখেই আছে, সে হঠাৎ মর্তে গিয়ে তোমার পূজা করতে চাইবে কেন?
কারণ আমি তাই চাই। দেবাদিদেব, এই বিশ্ব সংসারে আমার চাওয়াকে অগ্রাহ্য করার ক্ষমতা যে কারণ নেই তা তোমার চেয়ে ভালো কেউ জানে না। তুমি চাও না মর্তে আমার পূজা ছড়িয়ে পড়ুক?
হ্যাঁ চাই, কিন্তু
তবে তোমাকে আমার এই কাজে সহায় হতেই হবে। নীলাম্বর তোমার ভক্ত, তাই তোমাকেই তাকে মর্তবাসের অভিশাপ দিতে হবে।
এই তুমি কিন্তু অন্যায় অনুরোধ করছো মহেশ্বরী, নীলাম্বর আমার পরম ভক্ত। ইন্দ্রের শিব পূজার ফুল বড় যত্নে তুলে আনে সে, সারাদিন শুধুই আমার ভাবনা ভাবে। বিনা দোষে তাকে মর্তবাসের অভিশাপ দিই কি করে আমি বলো তো? না 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 না, সে হয় না।
আর যদি সে দোষ করে, যদি তার মনে তুমি ছাড়াও অন্য ইচ্ছা বাসা বাঁধে?
তা কখনোই হতে পারে না।
আচ্ছা বেশ, যদি তা হয় তবে কিন্তু তুমি তাকে মর্তবাসের অভিশাপ দেবে, কথা দাও।
বেশ, কথা দিলাম, কিন্তু এ প্রতিশ্রুতি পালনের প্রয়োজন পড়বে না, মিলিনিও।
আচ্ছা সে দেখা যাবে, ঠিক সময় যেন আবার কথা ঘুরিয়ে দিও না বাপু, শিবের বাক্য যেন মিথ্যা না হয়ে যায়।
নীলাম্বর প্রতিদিন সকালে হাসি মুখে স্বর্গের নন্দন কাননে যায়। নাগেশ্বর, কলকে, ধুতুরা, মল্লিকা কত শত ফুল তুলে নিয়ে আসে ইন্দ্রের শিব পূজার জন্য। কিন্তু সেদিন সকালে নীলাম্বরের মাথায় হাত পড়ল। সারা নন্দনকাননে একটিও ফুল নেই। নীলাম্বর জানত না মা মহামায়া তার সঙ্গে কি ছলনা শুরু করেছেন। মন্ত্র বলে নন্দনকাননের সব ফুল অদৃশ্য করে দিয়েছেন তিনি। নীলাম্বর প্রমাদ গুনল।
এখন কি করি? ফুল না পেলে যে পূজাই হবে না। না না না, উপায় একটা করতেই হবে, কিন্তু এইটুকু সময়ের মধ্যে এত ফুল পাবই বা কোথায়? আচ্ছা, মর্তে শিলাবতী নদীর তীরে শুনেছি ঘন বন আছে, সেই বনে নিশ্চয়ই সব ফুল পাওয়া যাবে। যাই যাই, সেখানেই যাই।
দেবী ঠিক এইটাই চাইছিলেন, কারণ নীলাম্বর যখন সাজি হাতে বনে প্রবেশ করেছে, ঠিক তখনই দেবীর ইচ্ছায় বনে শিকার করতে ঢুকেছে ব্যাধ ধর্মকেতু।
ধর্মকেতু ব্যাধ মানে সেই যার ভয়ে বনের পশুরা সবাই থরহরি কম্পমান।
মহারাজ মনে রেখেছেন দেখছি। হ্যাঁ, এই সেই ব্যাধরাজ ধর্মকেতু। ব্যাধেরা সবাই তাকে ভালোবাসে, ভক্তি করে। বাড়িতে আছে তার স্ত্রী নির্দয়া, কিন্তু তাদের মনে বড় দুঃখ, তারা নিঃসন্তান। পশুদের মুখে ধর্মকেতুর কথা শোনা মাত্রই দেবী সব পরিকল্পনা করে ফেলেছিলেন। তাঁর কাছে স্বর্গের রাজপুত্র আর ব্যাধে কোনো তফাত নেই। মহামায়া তাই মায়া বিস্তার করলেন দুজনের উপরেই। নীলাম্বর ফুল খুঁজতে খুঁজতে বনের গভীরে চলে এসেছে, ওদিকে ধর্মকেতুও গভীর বনে ঢুকে পড়েছে এক অপূর্ব সুন্দর সোনার বরণ হরিণীকে তাড়া করতে করতে।
সোনার হরিণ? গুরুমশাই, এ কি রামায়ণের গল্প নাকি?
কতকটা তাই ধরে নিন না। শুধু এখানে সোনার হরিণটি কোনো রাক্ষস নয়, আদ্যাশক্তি মহামায়া স্বয়ং। তাঁর ছলনাই ধর্মকেতুকে টেনে আনল নীলাম্বরের সামনে, যদিও ধর্মকেতু নীলাম্বরকে দেখতে পেল না। নীলাম্বর তখন ক্লান্তিতে অবসন্ন হয়ে এক গাছের তলায় বসে পড়েছে। ফুল টুল কিছুই পায়নি সে, ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে তার। তো এমন সময় সে দেখল এক অনিন্দকান্তি ব্যাধ এক অপূর্ব সুন্দর হরিণীকে তাড়া করতে করতে তার সামনে দিয়ে চলে গেল। শিব পূজা ফুল তোলা সব ভুলে নীলাম্বর মুগ্ধ হয়েছে রইল সেদিকে। একটু কষ্ট হল তার মনে।
হায় রে, কি সুখেই না আছে এই ব্যাধ। আমার মতো শিব পূজার ফুল তোলার দায় নেই, পিতার জন্য কর্তব্য পালনের দায় নেই, যেমন ইচ্ছা বনের মধ্যে ছুটে বেড়াতে পারে। আর আমাকে দেখো, দেবতার ছেলে হয়েও বনে বনে ফুলের সাজি হাতে ঘুরে বেড়ানো ছাড়া আর কিছুই করি না, কারোর কোনো কাজে লাগি না। অথচ দেবরাজ ইন্দ্রের পুত্র হওয়ার দায়িত্ব কাঁধের উপর চেপে বসেছে ষোলো আনার উপরে আঠেরো আনা। আহা, যদি এই ব্যাধের মতো বাধা বন্ধনহীন জীবন কাটাতে পারতাম, হাওয়ার মতো ছুটে বেড়াতে পারতাম বনে বনে শিকারের পিছু পিছু, কি মজাই না হতো।
এত সহজে তুমি আমার ছলনায় বশীভূত হবে আমি ভাবতেও পারিনি নীলাম্বর। তোমার এই বনে আর কিছু করার নেই, বাকি কাজটুকু আমি করে নেব। সারা বনে ফুল ফুটিয়ে দিচ্ছি, তুমি স্বাদ মিটিয়ে ফুল তোলো এবার।
নীলাম্বর চমকে উঠে দেখল সারা বন যেন কোনো জাদু মন্ত্রে ফুলে ফুলে ভরে উঠেছে। মহাদেবকে প্রণাম জানিয়ে ফুল তুলে সে অমরাবতীর পথে ফিরে চলল। সে জানতেও পারল না যে তার সঙ্গে লুকিয়ে চললেন দেবী মহামায়া স্বয়ং। তারই ফুলের সাজিতে, তারই হাতে সযত্নে তোলা পলাশ ফুলের মধ্যে বিষ পিঁপড়ের রূপ ধরে। জগজ্জননীর পরিকল্পনা কোন খাতে বইছে বুঝতে পারছেন মহারাজ? ওদিকে শিব পূজার দেরি হয়ে যাচ্ছে, ইন্দ্র আর শিব দুজনেই বিরক্ত হয়ে উঠছেন নীলাম্বরের উপর। নীলাম্বর ফিরে আসতেই ইন্দ্র পূজা শুরু করলেন।
नमस्तुभ्यं विरूपाक्ष नमस्ते दिव्य चक्षुषे नमः पिणाक हस्ताय वज्रहस्ताय वै नमः नमस्त्रिशूल हस्ताय दर्डपाशाधिपाणये नमस्त्रैलोक्यनाथाय भूतानां पतये नमः।
সারা দিন অপেক্ষার পর ইন্দ্র শিবকে পুষ্পাঞ্জলি দিলেন, আর তখনই ইন্দ্র আর নীলাম্বরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পিপীলিকারূপী দেবী দংশন করলেন শিবের গলায়, বিষের জ্বালায় শিব আর্তনাদ করে উঠলেন।
মরে গেলাম, জ্বলে গেলাম।
কি হল, কি হলো প্রভু?
পিপীলিকা, উফ কি বিষ, ফুলের মধ্যে ছিল, হলাহল পান করার সময়ও এত যন্ত্রণা হয়নি আমার।
পিপীলিকা, কি সর্বনাশ! ছি 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 নীলাম্বর, তোমার তুলে আনা ফুলে পিপীলিকা কোথা থেকে এলো? হে বিশ্বনাথ, আপনি আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন প্রভু।
আমাকে পূজা নিতে দেখে এমন অপমান করলে তুমি ইন্দ্র, তুমি দেবরাজ, অসীম সম্পদ তোমার, তাই তোমার এত অহংকার না? ভুলে যেও না আমি কে। আমি শ্মশানচারী ভিক্ষুক হতে পারি, কিন্তু ত্রিপুর ধ্বংস করেছি আমি, যক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করেছি এই আমি। আমার তৃতীয় নয়নের এক লহমায় তোমার সমস্ত অহংকার আমি পুড়িয়ে ছাই করে দিতে পারি।
হে দেব সুলোপানি, মিনতি করছি আপনি আপনি শান্ত হন। আপনার যে কষ্ট হয়েছে তার জন্য আমরা লজ্জিত, কিন্তু এতে পিতার কোনো দোষ নেই, সব দোষ আমার। যে ফুলে ওই পিঁপড়ে ছিল তা আমারই তুলে আনা। হে আশুতোষ, আপনি ক্রোধ সংবরণ করুন।
ঠিক, তোমার দোষী বটে নীলাম্বর, ফুল তোলার সময় তোমার মন কোথায় ছিল?
আমি আমি আসলে হ্যাঁ মানে বনের মধ্যে ধর্মকেতু ব্যাধকে দেখে আমি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। তখন নিশ্চয়ই ফুলে ওই বিষাক্ত কীট প্রবেশ করে থাকবে। আমার অপরাধ ক্ষমা করুন হে মহেশ্বর।
কি বললে, ব্যাধ ধর্মকেতু? এক ব্যাধ তোমার কাছে আমার চেয়েও বড় হলো। আমার ভক্ত হয়েও আমার পূজার ফুল তোলার সময় তাকে দেখে অসাবধানী হলে তুমি। মহেশ্বরী তো তাহলে ঠিকই বলেছিলেন দেখছি, তোমার হৃদয়ে আর আমার স্থান নেই।
এমন কথা বলবেন না হে দেবাদি দেব, আমি আপনাকে ছাড়া কিছুই জানি না। যে অপরাধ আমি করেছি তার ক্ষমা হয় না, তবু আপনার কাছে আমি আমি ক্ষমা ভিক্ষা করছি। আমাকে যে শাস্তি আপনি দেবেন আমি মাথা পেতে নেব।
শাস্তি তো তোমাকে পেতেই হবে নীলাম্বর, তুমি আমার পরম ভক্ত হয়েও আমাকে যে যন্ত্রণা দিয়েছ তার কাছে হলাহলের জ্বালাও তুচ্ছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমাকে স্বর্গ থেকে বিদায় নিতে হবে।
মহাদেব, মহাদেব, এমন অভিশাপ দেবেন না, মিনতি করি, আমাকে মার্জনা করুন হে দেবাদি দেব।
তোমার জন্ম হবে মর্তে দরিদ্র ব্যাধ করে, যাকে দেখে মুগ্ধ হয়ে তুমি আমার পূজার ফুল তোলায় অবহেলা করেছ সেই ধর্মকে দুরি পুত্র হয়ে জন্ম নেবে তুমি। পশুবধ করে তাদের রক্ত মাংস চর্বির মধ্যে তোমার জীবন কাটাবে, মানুষ পশু সবাই তোমাকে ঘৃণা করবে, এই আমার আদেশ।
এমন কঠোর অভিশাপ দেবেন না, এখানে আমার পিতা মাতা সবাই আছেন, আমার আমার প্রাণ প্রিয়া স্ত্রী ছায়াবতী আছে, তাঁদের ছেড়ে আমি মরতে যাব কি করে?
নীলাম্বর প্রচুর কাঁদল। ইন্দ্র ও ইন্দ্রাণী শিবের পায়ে কেঁদে পড়লেন, তাও শিব অটল। শিব বাক্য মিথ্যে হয় না। ওদিকে সবার অলক্ষ্যে ভগবতী মহামায়া হাসছিলেন, কারণ তার ইচ্ছাই পূর্ণ হল।
আমার আমার ভাবতে খুব খারাপ লাগছে গুরুমশাই, ইচ্ছা পূরণের জন্য স্বয়ং জগৎজননী এমন সঠতা করলেন, এই তো আমাদের মানুষদের সাজে। বেচারা নীলাম্বর বিনা দোষে অভিশাপ কুড়ল।
ব্রহ্মস্বরূপিনী মহামায়ার মায়া কে বুঝতে পারে মহারাজ, সঠতার সততা দুই তাঁর লীলার অঙ্গ। জন্ম থেকে মৃত্যু তাঁরই হাতের চক্রে আমরা ঘুরছি। তৈয়েব ধার্যতে সর্বং, তৈয়ে তৎসৃজ্যতে জগৎ। পার্থয়ে তৎপাল্যতে দেবী তমৎসন্তে চ সর্বদা। মহারাজ, আমাদের পুরাণ মহাকাব্যে দেখবেন দেবতারাও মানুষেরই মতো ব্যবহার করেন। যদি তা বৃহত্তর ভালোর জন্য হয় তবে তাতে দোষ হয় না। আজকের সমাজের প্রান্তে থাকা ওই ব্যাধেরাও দেবীর পূজা করে, দেখেছেন তো? দেবী সেদিন এই ছলনাটুকু না করলে হয়তো মর্তবাসী এই মানুষগুলো তাঁকে এমনভাবে কাছে পেত না। উপাখ্যান শুনুন, আপনি বুঝবেন। তো শিব যখন কিছু বললেন না, নীলাম্বর যখন কাঁদছে, তখন এই প্রথমবার কথা ফুটল ছায়াবতীর মুখে।
হে চন্দ্রচূড়, আমার স্বামী সজ্ঞানে কোনো অপরাধ করেননি, কিন্তু তাও যদি তাকে আপনার অভিশাপ মাথায় নিয়ে মর্তে জন্মগ্রহণ করতেই হয়, তবে আজ্ঞা করুন, আমিও মরতে যাই তাঁর সঙ্গে।
উপস্থিত সবার চক্ষু স্থির হয়ে গেল ছায়ার এই কথা শুনে। এনে বলে কি, স্বর্গসুখ ছেড়ে স্বেচ্ছায় মর্তবাসের যন্ত্রণা সহ্য করতে যাবে? এত পতি প্রেম! ইন্দ্র, শচী, অন্যান্য দেবদেবীরা, এমনকি নীলাম্বরও তাকে কত বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ছায়া নিজের সিদ্ধান্তে অবিচল।
আমার স্বামী আমাকে যেমন ভালোবাসেন, আমিও তাকে তেমনই ভালোবাসি। আমাদের বিচ্ছেদ ঘটাবেন না বিশ্বনাথ, এই মিনতি করি। আমাদের একত্র নির্বাসন দিন। আজ্ঞা করুন, আপনার দেয়া অভিশাপের ভার আমরা একসঙ্গে মাথায় তুলিনি।
বেশ, তবে তাই হোক, দুজনের গতি হোক একই লোকে, একই দুঃখ ভোগে, একই অপমানে। নিজের কর্ম আর পুরুষকারের ওপর বিশ্বাস রেখো, ভাগ্য আপনিই তোমাদের সহায় হবে। মানুষের ভালো করার চেষ্টা করো আর দেবী চণ্ডিকার পূজা করো, তিনি আদি পরাশক্তি, এ কথা মনে রেখো। তিনি সব দুঃখ মোচন করেন, ভক্তকে জয়যুক্ত করেন। যাও, আমি তোমাদের আশীর্বাদ করছি।
ভগবতী চণ্ডিকার মহা আনন্দ, তাঁর ইচ্ছা পূর্ণ করে শিবের অভিশাপ সত্য করে ব্যাধ ধর্মকেতুর স্ত্রী নিদয়ার গর্ভে জন্ম নিল নীলাম্বর। নিদয়ার গর্ভাধান থেকে সন্তান প্রসবকাল পর্যন্ত তার যাবতীয় খেয়াল রেখেছিলেন স্বয়ং জগন্মাতা। এমনকি নিদয়া যখন গর্ভকালের নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারছে না, ধর্মকেতু কলিঙ্গ নগরে ছুটে গেছে বৈদ্যের কাছে, তখনও বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে আবির্ভূত হয়ে ধর্মকেতুর হাতে ঔষধ তুলে দিয়েছিলেন তিনি। তাই খেয়েই পুত্র প্রসব করল নিদয়া, নাম হল তার কালকেতু। আর ওদিকে ব্যাধ সঞ্জয় কেতুর ঘর আলো করে এলো এক কন্যা, ফুল্লরা। ধর্মকেতু আর নিদয়া ছিল সন্তান সুখে বঞ্চিত, কালকেতু তাই তাদের বড় সাধের ধন। ব্যাধির ছেলে বোনের মধ্যেই বেড়ে ওঠে, শিশুকাল থেকেই তার প্রবল প্রতাপ। তীর, ধনুক, গুলতি, খাড়া সব অস্ত্রই কালকেতু অবহেলায় চালনা করতে পারে। ভালুক নেকড়ের পিছনে তাড়া করে যায়। শিকারে হাতে খড়ি হওয়ার পর থেকে দিন রাত শিকারি কুকুর সঙ্গে নিয়ে সে বনেই পড়ে থাকে। লতায় বাঁধা শিকার পিঠে ঝুলিয়ে কালকেতু যখন হাসি মুখে ঘরে ফেরে, তখন ধর্মকেতুর বুক ফুলে ওঠে গর্বে, আনন্দে। সে ভাবে ছেলে লায়েক হয়েছে, এবার তার বিয়ে দিতে হবে।
আর ফুল্লরা?
ফুল্লরাও এতদিনে সঞ্জয় কেতু আর তার স্ত্রী হীরাবতীর ঘরে চাঁদের মতো বেড়ে উঠছে। রূপে গুণে তার তুলনা নেই, যেন পটে আঁকা সরোবরের মতো গভীর পটল চেরা চোখ দুটিতে সারা পৃথিবীর মায়া এসে জড়ো হয়েছে। কোমর ছাপিয়ে মেঘের মতো কালো চুলের ঢল নেমেছে, গলায় তার শঙ্খ মালা, হাতে লোহার বলয়, অঙ্গে চিত্র বিচিত্র শাড়ি। সে চঞ্চলা নয়, মুখরা নয়, ব্যাধের ঘরের পুরুষেরা শিকার করে আনে, আর সেই মাংস হাটে গিয়ে বেচে আসে তাদের বউ মেয়েরা। কিন্তু ফুল্লরার মতো বেশাতি করতে আর কেউ পারে না। কিশোরী ফুল্লরা নিত্য শিবের মাথায় জল ঢালে আর প্রার্থনা করে,
হে শিব ঠাকুর, আশীর্বাদ করো যেন মনের মতো বরটো পাই। আমার বর যে হবে সে যেন তোমারই মতো বীর, তোমারই মতো সরল, আর তোমারই মতো অল্পে খুশি হয়। আমার গাঁটো মুড়ে গয়না দিতে হবে না তাকে। কিন্তু দেখো ঠাকুর, তুমি যেমন মা দুর্গাকে ভালোবাসো, খুব ঝগড়া হলেও ছেড়ে যাও না, সে যেন আমাকে ঠিক সেরকমই ভালোবাসে।
শিব তাকে কৃপা করলেনও বটে। সেদিন কি কারণে যেন নিদয়ার সঙ্গে হাটে গিয়েছিল কালকেতু। মা মাংস বেচা কেনা করছে আর তার পিছনে ধনুকে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সে দেখে যেন মনে হয় কোষ্ঠী পাথর কুঁদে বানানো এক অপরূপ মূর্তি। সরল হাসিমাখা মুখে বড় বড় চোখ তুলে চারদিক তাকিয়ে দেখছে কালকেতু। এক মাথা কোঁকড়া চুলের উপর পশু চর্মের টোপর, পরনে রাঙা ধুতি মালকোঁচা দিয়ে পরা, সিংহের মতো সরু কোমরে বাঁধা এক হাত লম্বা ছোরা, মণিবন্ধে লোহার শিকলি, গলায় জালকাঠি, শিলপাটার মতো চওড়া বুকের মাঝখানে দুলছে একটি বাঘ নখ। লোকে ফিরে ফিরে তাকে দেখছে আর ভাবছে, এ যেন স্বয়ং অর্জুন মহাভারতের পাতা ছেড়ে উঠে এসেছেন হাটের মাঝে। আর ঠিক এই সময় দৈবক্রমে তাদের দিকে এগিয়ে এলো আর কেউ নয়, হীরা ব্যাধিনী। তার সঙ্গে সেদিন হাটে এসেছে ফুল্লরাও। হীরা আর নিদয়া মাংসের সওদা করবে কি গল্পেই মজে গেল। আর ওদিকে তাদের ছেলে মেয়ে দুটির কথা আর কি বলবো মহারাজ, চার চোখের মিলন হতেই ফুল্লরা কালকেতুর দিকে এক ঝলক চোখ তুলে তাকিয়ে সেই যে চোখ নামিয়ে নিল আর তুললই না। তার সারা গালে সিঁদুরের আভা ছড়িয়ে পড়ল। আর কালকেতু বোকার মতো চেয়ে রইল, তো চেয়েই রইল তার দিকে। তার গলা শুকিয়ে গেল। তার খালি মনে হতে থাকলো,
কি দেখছি, এ মেয়ে না স্বর্গের অপ্সরা, বিহা যদি করি তবে এই মেয়াকে করব।
বা নির্দয়াসই, তোমার ব্যাটটা তো বেশ ডাগর হয়েছে লো। আহা, চাঁদ মুখখানি দেখেও সুখ, সব তোমাদেরই আশীর্বাদ হীরাসই। বিটা তো বড় হয়েছে কিন্তু বড় দুরন্ত, রাত দিন বনিয়ে পড়ে থাকে, চিতা বাঘের পিঠে উঠে কিল মারে, বলে নাকি মত হাতির সঙ্গে লড়বে, হরের দেখলে তীর মারে না।
ও মা, সিকি গো, হরিণ দেখলে তীর ছুড়ে না, এ কেমন বাদের বেটা, তাহলে পেট চলবে কি করে?
ভগবানের কৃপায় আমাদের ঘরে ভাতের তো অভাব নাই, হরিণ দেখলে তীর ছোড়ার কি দরকার। আমি তো আসলে আসলে ছুটে গিয়ে হরিণ ধরতে পারি।
কথাটা শোনা মাত্রই ফুল্লরার টানা টানা চোখ দুটি বিস্ফারিত হয়ে উঠে তার গালে লাল আবির ছড়িয়ে পড়ল। কালকেতু বুঝল তার কথার তীর ঠিক লক্ষ্যেই বিঁধেছে।
উমা, কি গুণের ছিল্লা গো, কটা বেঁধের বেটা এমন বীর হয়।
আমার কালকেতুকে আশীর্বাদ করো সই, বিটা যেন তাড়াতাড়ি বিহা দিতে পারে।
হৃষ্ট মনে কালকেতুকে আশীর্বাদ করে মেয়ে সমেত ঘরের পানে ফিরে চলল হীরা ব্যাধিনী। ফুল্লরার পা যেন আর চলে না, বারবার সে পিছন ফিরে ফিরে চায়। কালকেতুও এক দৃষ্টে চেয়ে আছে তার দিকে। হীরা মনে মনে ভাবল,
আহা, কালকেতুর সঙ্গে ফুল্লরার বিয়ে হলে বেশ হয়, দুইজনকে মানাবে, ঠিক যেন হর পার্বতী।
হীরার ইচ্ছাই পূর্ণ হল। ধর্মকেতুর ছেলে কালকেতুর সঙ্গে সঞ্জয় কেতুর কন্যা ফুল্লরার বিবাহ ঠিক হল। তুই বাড়িতে আনন্দের ঢেউ লেগে গেল মহারাজ। বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে হাটের সমস্ত জিনিস কিনে অগুন্তি হরিণ আর মহিষ মেরে সে এক ইলাহি আয়োজন। অধিবাসের দিন ফুল্লরা স্নান করল হলুদ জলে, তার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে যেন। সখীরা হেসে হেসে গান গাইতে গাইতে তাকে পরিয়ে দিল হলুদ ছোপানো শাড়ি, সাজিয়ে দিল ফুলের অলংকারে।
বেদবতী ফুল্লরা কলে ফুলো হার, কালকে তো শনি বিবাহ অভিশাপ, শঙ্খ বাজায় উলুদেয় সখী গণ, বর কন্যা দেখে সবে করে সম্ভাষণ।
বর বেশি কালকেতু যখন ছাদনা তলায় এসে দাঁড়াল তখন চারদিকে হুলুস্থুল পড়ে গেল। মেয়েরা সবাই ফুল্লরার ভাগ্যের প্রশংসা করতে করতে নিজেদের কপালকে দোষ দিতে লাগল।
পরিচয় মিলে সবে প্রার্থনা করে সুখের প্রদীপ যেন জলে সংসারে, চৌদিকে নর নারী নানা উপচার, মঙ্গল হোক বিবাহ অভিশাপ, মঙ্গল হোক বিবাহ অভিশাপ।
জামাইকে ধান দুবা পান দিয়ে বরণ করতে করতে ক্ষীরাবতীর চোখ জলে ছল ছল। সঞ্জয় কেতু জামাইকে যৌতুক দিলেন তীর ধনুক। শেষে বরকনের মাঝ থেকে হাতির চামড়ার পর্দা সরিয়ে নিতেই হয়ে গেল শুভ দৃষ্টি। খুব ধুমধাম করে বাসর রাত কাটিয়ে কালকেতু আর ফুল্লরাকে নিয়ে পরের দিন বাড়ি ফিরে এলো ধর্মকেতু। দয়া হাসি মুখে বউকে বরণ করে ঘরে তুলল। ছেলের বিয়ে দিয়ে ধর্মকেতু আর নিদয়া তো আনন্দে ডগমগ। কৈলাসে দেবী চণ্ডিকার মুখও প্রীতি হাস্যে ভরে উঠছিল। দাবার প্রতিটি চাল পড়ছে তাঁর হিসেব মতো।
কালকেতু, ফুল্লরা, তোমরা জানো না কি পরম সৌভাগ্য অর্জন করতে চলেছ তোমরা। অনেক দুর্যোগ নেমে আসবে তোমাদের জীবনে, কিন্তু সেসব দুর্যোগ কেটে যাবে। দেবী অভয়ার আশীর্বাদ তোমাদের সঙ্গে রয়েছে, কল্যাণ হোক তোমাদের।
মুকুন্দরাম একটু থামলেন, আকাশের দিকে তাকিয়ে দেখলেন রাত গভীরতর হয়েছে, নক্ষত্রেরা স্থান পরিবর্তন করেছে, গাঢ় নীলচে কালো আকাশের পর্দায় কখন যেন উঠে এসে ঝুলতে লেগেছে এক ফালি বাঁকা চাঁদ। আশ্বিনের রাতের শিরশিরে হাওয়ায় কোথা থেকে জানি ভেসে আসছে তীব্র ছাতিম ফুলের গন্ধ।
আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারছি না, দেবী নিজের পূজা প্রচলনের জন্য ইন্দ্রপুত্র নীলাম্বরকে শাপ দিয়ে দরিদ্র ব্যাধের ঘরেই পাঠালেন কেন?
কারণ তিনি চেয়েছিলেন স্বর্গের রাজপুত্র নীলাম্বর আর তার স্ত্রী ছায়া দেখুক মর্তের দরিদ্রতম মানুষটির জীবনে দুঃখ কষ্টের বোঝার ওজন ঠিক কতটা। শুধু আমরা তুচ্ছ মানুষেরা নই মহারাজ, মাঝে মাঝে স্বর্গের দেবতারাও কাণ্ডজ্ঞান ভুলে অহংকারে আর বিলাসে ব্যসনে ডুবে যান। তখন এই বিশ্ব চরাচর জুড়ে থাকা ভগবতী চণ্ডিকা আমাদের সবাইকে মৃদু শাসন করে নিজেদের সীমা পরিসীমা বুঝিয়ে দেন। তখন আমরা বুঝতে পারি আসলে এই বিরাট বিশ্ব প্রকৃতির সামনে আমরা কতটা তুচ্ছ, কতটা ক্ষুদ্র। বুঝতে পারি যে আমাদের নিজেদের ভালো থাকার রহস্যটুকু আসলে লুকিয়ে রয়েছে সেই পরমা প্রকৃতির মধ্যে, রয়েছে আমাদের আশপাশের প্রতিটি অণু পরমাণুর ভালো করার মধ্যে।
বুঝলাম, তাহলে বিবাহের পর কালকেতু আর ফুল্লরা কি দেবী চণ্ডীর পূজার আয়োজন করল?
মায়ের পূজা কি যে সে ব্যাপার মহারাজ, কালকেতু ফুল্লরা অরণ্যচারী ব্যাধ, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে শিকার করে কালকেতু, সেই মাংস হাটে গিয়ে বেচে ফুল্লরা, সমাজ তাদের কোনো সম্মান করে না, অতি দুঃখ কষ্টে দিন কাটে তাদের, তাদের সময় বা কোথায় ঠাকুর দেবতার কথা ভাবার, আর সঙ্গতি বা কি মায়ের পূজার আয়োজন করার। তাঁর পূজা করার জন্য কালকেতুকে যে একজন বড় মানুষ হয়ে উঠতে হবে তা দেবী চণ্ডিকা জানতেন। মহারাজ, সেই বড় হয়ে ওঠার উপাখ্যানই এবার বলবো আপনাকে। ধর্মকেতু আর নিদয়ার বয়স বেড়েছে, সংসারের সব ভার শক্ত সমর্থ কালকেতু আর ফুল্লরার উপর দিয়ে তারা নিশ্চিন্ত। কালকেতু আর ফুল্লরা প্রাণপণে তাদের সেবা করে, সবাই সুখী। শিবভক্ত ধর্মকেতু আর নিদয়া তাই স্থির করল এবার তারা কাশীবাসী হবে। তো যে কথা সেই কাজ, চোখের জলে বুক ভাসিয়ে বাপ মাকে বিদায় দিল কালকেতু ফুল্লরা। এবার শুধু তাদের দুজনের সংসার, দুজনে একে অপরের প্রেমে ডুবে আছে, আর তার সঙ্গে ডুবে আছে দারিদ্র্যে। দারিদ্র্যের অভিশাপ দূর করার জন্যই মহাবীর কালকেতুর কালান্তক দৃষ্টি এবার গিয়ে পড়ল পশুদের উপর। সে যেন গোটা জঙ্গলকে পশু শূন্য করে ফেলার পণ করল।
কিন্তু তা কি করে সম্ভব? পশুরা তো দেবী চণ্ডিকার পূজা করেছিল।
করেছিল, তিনিও তার বাহন সিংহকে তাদের রাজা করে দিয়ে তাদের ভালো মন্দের দেখভাল করতে বলে কৈলাসে চলে গিয়েছিলেন। কিন্তু সব রাজাই তো আর আড়া অধিপতি মহারাজ বাঁকুড়া রায় কিংবা তাঁর পুত্র রঘুনাথ রায়ের মতো ভালো হয় না মহারাজ। অনেকেই হয় অপদার্থ, প্রজা পালনের দিকে মন দেয় না। সিংহ ছিল সেই রকম রাজা, পাহাড়ের মাথায় নিজের গুহায় সে আরামে দিন কাটায়, রাজ্যের কোনো খবরই রাখে না, কালকেতুর খবরও না। তাই কোণঠাসা হয়ে পড়ার পর সব পশুরা মিলে একদিন গেল তার দরবারে নালিশ জানিয়ে বিহিত চাইতে।
রাজামশাই, এই দেখুন, আমার সারা মুখ গলা রক্তে ভেসে যাচ্ছে। ওই কালকেতু বেটা আমায় গলায় দড়ি দিয়ে মুখের জাল বেঁধে নিয়ে যেতে চেয়েছিল, কোন রকমে শিং দিয়ে গুটিয়ে পালিয়ে বেঁচেছি।
এরপর হাতি বলল,
মহিষ ঠিক বলেছে রাজামশাই, আর আমার অবস্থাটা একবার তাকিয়ে দেখুন। আমাদের হাতিদের বড় সম্মানের বড় গর্বের জিনিস হলো আমাদের দাঁত, আর আজ শুধু আমার কেন, আমার বংশের কারো মুখে সেই আদরের গজদন্ত আপনি দেখতে পাবেন না, সব উপরে নিয়ে গেছে ওই কালকেতু ব্যাধ।
আমাদের চমড়িদের আর মুখ দেখানোর জোর রাখেনি কালকেতু, আমাদের বাপ মা ভাই বোন সবার লেজ কেটে নিয়ে বিক্রি করে দিয়েছে। কালকেতু সামনে আমরা তো নড়ছি, আমাদের কোনো শক্তি তার উপর খাটে না, সে আমাদের কাউকে পরোয়া করে না। আপনি আপনি একটা কিছু করুন রাজামশাই।
এবার সিংহ বলল,
বটে, এতবার বেড়েছে কালকেতু, তোমরা কেউ তাকে পেরে ফেলতে পারছো না। গন্ডার, তুমি তো মহাবীর, গায়ে তোমার অভেদ বর্ম, তুমি পারো না তাকে কব্জা করতে।
আগে হুজুর, কালকেতু যে খড়গের লোভে আমার সাত ভাইকে মেরে ফেলেছে সে তো মানুষ নয়, সাক্ষাৎ জুন। আমাদের শরীরের কোথায় নরম অংশ তার কেউ জানে না, কিন্তু কালকেতু ঠিক জানে। কালকেতু মহামারীর মতো গোটা বন উজাড় করে দেবে। আপনি একটা কিছু বিহিত করুন রাজামশাই।
আগে এই যে রাজামশাই, তুমি কেমন কোটালে, তোমার উপর আমার প্রজাদের সুরক্ষার ভার দিয়ে আমি ভাবলাম নিশ্চিন্ত হওয়া গেল বুঝি, তাই সব কি শুনছি। কাল কেতু বন ছাড় খাড় করে দিল, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে নাকি?
আগে না হুজুর, আমি আমি দেখছি কি করা যায়, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আমি তার মুন্ডু চিবিয়ে খাব।
বেশি বড় বড় কথা না বলে কাজটা করে দেখাও, কালকের মধ্যে কাল কেতুকে মারা চাই, নইলে মনে রেখো তোমারই বুক চিরে রক্ত খাবো আমি। অপদার্থ কোথাকার, যাও।
স্থির হল কালকেতু পরের দিন জঙ্গলে ঢুকলেই বাঘ তাকে আক্রমণ করবে, অন্যান্য পশুরাও তৈরি থাকবে, আর জঙ্গলের প্রান্তে চন্দন গাছের তলায় অপেক্ষা করবেন স্বয়ং রাজা সিংহ। মোদ্দা কথা, কাল আর কালকেতু জঙ্গল থেকে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। কালকেতু তো এসব কিছুই জানে না, তো পরের দিন সকালে এসে শিকারে যাওয়ার জন্য তৈরি হল। মাথায় জাল দড়ি বাঁধল, খাটো রাঙা ধুতি মালকোঁচা মেরে পড়ল কোমরে, সারা গায়ে মেখে নিল লাল ধুলো, মাসের ধনুকে নতুন ছিলা পরিয়ে তুনিরে নতুন তীরের গোছা ভরে পিঠে ঝকঝকে খাঁড়া আর মহিষের চামড়ার ঢাল বেঁধে সে মা চণ্ডীকে প্রণাম করল।
বাবা, আজ যে তোর বড় ধরা চুড়ো পোড়ার ঘটা দেখছি, ব্যাপার তো কি?
আজ বড় শিকার হবে রে ফুল্লরা, ও সাদগা থেকে এক বনিক এসেছে, কি এক রাজা নাকি মন্ত্রীর পুত্তর, ও সিংহের কেশর জড়ানো চামড়ার বরাত দিয়েছে তাকে, তাই জন্য একটা সিংহ মারতে হবে আজ।
বলিস কি রে, সিংহ মারবি? সিংহ যে খুব মা দুর্গার বাহন রে।
সেই জন্যই তো মাকে বেশি বেশি করে পেন নাম করে যাচ্ছি রে, তেনার বাহনকে মারব, মা যেন মুখটা একটু ওদিকে ঘুরায় রাখে। তুই অত ভাবিস না, শোন না, আজ ফিরতে একটু দেরি হবে, খুব খিদে পাবে বুঝতেই তো পারছিস, তুই ভালো করে রেঁধে রাখিস কেমন?
ফুল্লরা বাধ্য মেয়ের মতো ঘাড় নাড়ল। কালকে তো মনের আনন্দে বেরিয়ে গেল, সে তো আর জানে না যে তার জন্য জঙ্গলে ঢোকার মুখেই ঝোপের আড়ালে অপেক্ষা করছে খোদ ডোরা কাটা রায় বাঘা। সিংহের তিরস্কার আর অপমানে বাঘের মনে আগুন জ্বলে উঠেছে, তখন প্রবল রাগে তার হলুদ কালো শরীরটা ফুলে যেন দ্বিগুণ হয়ে ফেটে পড়তে চাইছে, লম্বা লেজ আছড়ে পড়ছে এপাশ ওপাশ। কালকেতু জঙ্গলে ঢুকতে না ঢুকতেই প্রচণ্ড হুঙ্কার ছেড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ। অতর্কিতে ঘাড়ের উপর বাঘ ঝাঁপিয়ে পড়তে কালকেতু প্রথমে হকচকিয়ে গিয়েছিল, প্রকাণ্ড হাঁ করে বাঘ তার ঘাড়ে কামড় বসাতে চাইল। মুহূর্তের মধ্যেই সম্বিত ফিরে পেয়ে কালকেতু হাতের ধনুকটা গুঁজে দিল বাঘের মুখের মধ্যে, বাঘের হাঁ আর বন্ধ হচ্ছে না, গর্জনের বদলে তার মুখ থেকে গু গু আওয়াজ বেরোচ্ছে, ধনুকের চাপে তার প্রাণ উষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে। কালকেতু এইবার বাঁ হাতে বাঘের গলা কিপে ধরল, তারপর প্রচণ্ড জোরে ঘুষি মারল বাঘের নাকে ঠিক ডগায়। চোখে অন্ধকার দেখল বাঘ, তার নাক মুখ দিয়ে ঝলকে ঝলকে বেরিয়ে এলো কাঁচা রক্ত। ঠিক তখনই বাঘের ব্রহ্মতালুর উপর নেমে এলো বজ্রের মতো আর একটা ঘুষি, বাঘের শরীর থেকে প্রাণ পাখি উড়ে গেল মহারাজ। আস্তে আস্তে তার শরীর এলিয়ে পড়ল কালকেতুকে ছেড়ে।
হতভাগা বাঘ, আমাকে খেতে আসিস, এত সাহস তোর? আমি কালকেতু, মনে রাখিস আমার গায়ে চোর কাটে এমন সাধু এ বনে কোনো জানোয়ারের নাই।
কালকেতুর হাতে বাঘের মৃত্যুর সংবাদ সিংহের কানে পৌঁছে গেল ঝড়ের গতিতে। খবর শুনে রাগে সিংহের কেশর ফুলে উঠল, আগুনের ভাঁটার মতো জ্বলে উঠল তার দুটো চোখ।
কালকেতু আজ তোর একদিন কি আমার একদিন।
কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে সিংহ ধেয়ে চলল কালকেতুর দিকে। তার পিছন পিছন ছুটে চলল বাকি জন্তুরা। কালকেতুর হঠাৎ মনে হল যেন জঙ্গল কাঁপিয়ে প্রকাণ্ড এক ঝড় ছুটে আসছে তার দিকে। সে প্রথমটা অবাক হয়ে গিয়েছিল, কিন্তু যেই একটা গাছের আড়াল থেকে তার সামনে লাফিয়ে পড়ল সিংহ স্বয়ং, আর গন্ডার ভালুক নেকড়ে মহিষ শুয়োরের দল তাকে ঘিরে ধরল, অমনি তার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল।
আরে মা চণ্ডীর বড় দয়া দেখছি আমার উপর, আমার সারাদিনের কষ্ট বাঁচিয়ে দিলেন। আমাকে আর সিংহকে খুঁজে খুঁজে বার করতে হলো না, খোদ সিংহ সদল বলে আমার সামনে এসে হাজির।
মা চণ্ডী সত্যি তোকে দয়া করেছেন কালকেতু, তাই তার বাহনকে পাঠিয়ে দিয়েছেন তোর ভবলীলা সাঙ্গ করার জন্য। কি ভেবেছিস তুই, আমার প্রজাদের মেরে তুই পার পেয়ে যাবি? আমার হাতেই তোর মৃত্যু লেখা আছে আজ।
গর্জন করে সিংহ লাফিয়ে পড়ল কালকেতুর উপর। কালকেতু তৈরি ছিল, মুঠোয় সিংহের কেশর চেপে ধরে বজ্র কঠিন হাতে তার গলা পাকড়ে ধরল সে। তারপর সিংহে মানুষে যে লড়াই শুরু হল মহারাজ, তার তুলনা চলতে পারে একমাত্র পুরাণের দেবাসুরের যুদ্ধের সঙ্গে। সেই মহাযুদ্ধের সাক্ষী রইল কেবল বনের গাছপালা আর বিস্ময় হতবাক পশুদের দল। দুজনের লড়াইয়ের দাপটে পৃথিবী কেঁপে উঠল, সিংহের দাঁতে নখে ছুরির ধার, তার লেজ যেন নাগরাজ বাসুকীর ভনা। কালকেতুও লড়ছে, যেন মনে হচ্ছে শিব স্বয়ং রুদ্রবেশে অবতীর্ণ হয়েছেন। তার সারা গা দিয়ে রক্ত ঝরছে, কিন্তু কালকেতুর কোনো ভ্রুক্ষেপ নেই। সুযোগ বুঝে সিংহের মাথায় কালকেতু কনুই দিয়ে এমন প্রচণ্ড আঘাত করল যে সিংহের নাক মুখ দিয়ে ঝলকে ঝলকে বেরিয়ে এলো রক্ত। থতমত খেয়ে সিংহ কালকেতুকে ছেড়ে পিছিয়ে গেল খানিক। তৎক্ষণাৎ তার পিঠে সপাং করে পড়ল ধনুকের ছিলার বাড়ি।
কিরে মায়ের বাহন, এখনো যুদ্ধ করার সাধ আছে না? ভালোয় ভালোয় চামড়াটা দিবি আমায়।
উত্তরে সিংহ রাগে ফুলে দ্বিগুণ হয়ে ঝাঁপিয়ে পড়ল কালকেতুর ঘাড়ে। মহারাজ, যে হাজার হলেও পশুরাজ, মা চণ্ডীর বাহন, দেবীর কৃপায় তার চামড়ায় অস্ত্রের আঘাত লাগে না। দেবরাজ ইন্দ্রের বজ্রের শক্তি তার নখে দাঁতে, তার নিঃশ্বাস পড়ছে যেন ঝড় বইছে, কেশর দুলছে, চোখ ঝলসে উঠছে যেন বর্ষার মেঘে বিদ্যুৎ খেলে যাচ্ছে। কালকেতু সিংহকে সাপটে ধরে মাটিতে পেড়ে ফেলতে চাইছে, কিন্তু পারছে না। সিংহ হঠাৎ লাফিয়ে উঠে কালকেতুর বুকে নোক বিঁধিয়ে দিতে গেল, কিন্তু পারল না, কারণ কালান্তক সিংহের থাবা আর নিজের মাঝে মুহূর্তের মধ্যে কালকেতু গুঁজে দিয়েছে তার প্রকাণ্ড মহিষ চর্মের ঢালখানা। ঢাল ভেদ করে সিংহের নোক কালকেতুর নাগাল পাচ্ছে না। সিংহ তখন অন্য উপায় অবলম্বন করল, ঢালের উপর সারা শরীরের ভার ছেড়ে দিয়ে সে কালকেতুকে পিষে ফেলতে চাইল। এইবারে সে কালকেতুকে বাগে পেয়েছে, কালকেতু দম আটকে আসছে, কিন্তু কালকেতুকে হারানো তো অত সোজা নয়। সারা শরীরের শক্তি একত্র করে সে মারল ঢালের নিচে এক প্রবল ধাক্কা। আর তাতেই পশুরাজ সিংহ উড়ে গিয়ে পড়ল চার হাত দূরে। সিংহ ভয় পেয়েছে, এবার সে পালাবার পথ খুঁজছে, কিন্তু কালকেতু তাকে সে সুযোগ না দিয়ে সজোরে পাকড়ে ধরল সিংহের লেজখানা। কালকেতু উত্তরে অট্ট হাসি হাসতে হাসতে সিংহকে লেজ ধরে ঘোরাতে লাগল। পশুরাজ সিংহ কালকেতু ব্যাধের হাতে বন্দী হয়ে কুমোরের চাকার মতো বন বন করে ঘুরছে।
তোর চামড়াটা পেলে আমার উপকার হতো, কিন্তু মায়ের নাম করেছিস যখন, তখন ছেড়ে তো দিতেই হবে। ঠিক আছে যা।
কালকেতু সিংহের লেজ ছেড়ে দিল। প্রবল প্রতাপ পশুরাজ সিংহ যে ঘুরতে ঘুরতে উড়ে গিয়ে কোথায় পড়ল তা কে জানে। কালকেতুর সর্বাঙ্গ দিয়ে তখন রক্ত আর ঘাম ঝরছে। তার সেই বিকট মূর্তি দেখে আর সিংহের পরিণতি লক্ষ্য করে বাকি পশুরা আর কেউ সেখানে দাঁড়াতে সাহস করল না। সবাই লেজ তুলে ছুটে পালাতে লাগল। কালকেতু কিন্তু তাদের দিকে আর ফিরেও তাকাল না। সে খুব হাসতে হাসতে বাড়ির পথ ধরল আর মনে মনে বলল,
আজ শিকার হল না বটে, কিন্তু জানোয়ারগুলোকে খুব খানিক শিক্ষা দেওয়া গেল।
গুরুমশাই একটা কথা বলি, সিংহ স্বয়ং মা চণ্ডিকার বাহন, কালকেতু কি এটা ঠিক করল?
আপনি সমস্যার একেবারে গোড়ায় ধরেছেন মহারাজ। না, শুধু সিংহকে অপমান করে নয়, লোভের বশে পশুদের অতিহিংসা করে কালকেতু সত্যি মহাপাপ করেছে। পশু পাখি হোক কিংবা মানুষ, আমরা যাদের সঙ্গে যে ব্যবহারই করি না কেন, তা ঠিক আমাদের কাছেই ফেরত আসে। এই জগতের নিয়ম মহারাজ, আমাদের ঘিরে রেখেছে যে প্রকৃতি, যে আমাদের পুষ্ট করেছে, আমাদের জ্ঞান বুদ্ধি দিচ্ছে, যার বুকে খেলা করে আমাদের সারা জীবন কাটছে, তার মধ্যেই তো জগন্মাতৃকার অধিষ্ঠান। সেই প্রকৃতি মায়ের সন্তান আমরা মানুষেরা যেমন, ওই পশুরাও তেমনই। তাদের ব্যথাও তাঁর বুকে বাজে বই কি, কালকেতুকে তার ফলও ভুগতে হবে। কালকেতু বাড়ি পৌঁছলে পর তার অবস্থা দেখে ফুল্লরা খানিক কেঁদে কেটে বাড়ি মাথায় তুলল। তারপর নানান শিকড় বাকড় বেটে কালকেতুর ক্ষতে প্রলেপ লাগিয়ে দিল। কালকেতু খেয়ে দে টেনে ঘুম লাগাল। ওদিকে হল কি,
আচ্ছা কালকেতু কি খেল?
কি
বলছি, এত বড় যুদ্ধের পর কালকেতুর মতো মহাবীর কি খেয়ে পেট ভরালো?
ভালো প্রশ্ন করেছেন মহারাজ। আচ্ছা তবে শুনুন, মুচড়িয়া দুই গোপ বাঁধে নিয়া ঘাড়ে, এক শ্বাসে সাত হাঁড়ি আমানি উজাড়ে, চারি হাঁড়ি মহাবীর খায় খুদ যাও, ছয় হাঁড়ি মসুর ও সুপ মিশাইয়া লাও, ঝুড়ি দুই দিন খায় বন ওল পোড়া, বন পুঁই ভার দুই কলমি কাছড়া, ফুল্লরা রন্ধন করে জালে গোটা বাঁশ, ঝোল রাঁধি দিল দুটা হরিণের মাস, বন্ডা দশ মহাবীর খায় নেউল পোড়া, সার কচু মিশাইয়া করঞ্জ আমড়া, অম্বল খাইয়া বীর জায়ারে জিজ্ঞাসে, রন্ধন করেছ ভালো আর কিছু আছে, এনেছি হরিণ দিয়া দধি এক হাঁড়ি, তাহা দিয়া খায় বীর ভাত তিন হাঁড়ি।
বাপ রে বাপ, এত খাবার কি মানুষ খেতে পারে? কালকেতু কি রাক্ষস?
পরশুরাজ সিংহের সঙ্গে হাতাহাতি করার পর সাপভ্রষ্ট দেবপুত্রদের খিদেটা একটু বেশি পায় মহারাজ। তো সে যাই হোক, কালকেতু তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। ওদিকে হল কি, কালকেতুর হাতে গুহারান হেরে পশুরাজ সিংহ আর অন্য সব জন্তুরা কাঁদতে কাঁদতে গেল জঙ্গলের মধ্যে সেই দুর্গা মন্দিরে। সব দেখে শুনে মা চণ্ডী খুব অবাক হলেন।
শিকিরে, তোদের এমন দশা কি করে করল কালকেতু? সিংহ, তুমি মহাতেজা পশুদের রাজা, তোমার থাবার আঘাতে পাথর ফাটে, তোমার এই অবস্থা?
তাই তো বলছি মাগো, কালকেতু স্বয়ং যমরাজ, ওকে দেখে পালাতে পথ পাই না। তোমার বাহন বলে আজ নে হাত বেঁচে গেছি মাগো, আজ নে হাত বেঁচে গেছি।
পশুরা সব একে একে দেবী চণ্ডীর কাছে নিজেদের দুর্দশা কথা খুলে বলল। অমন পরাক্রমশালী যে মহিষ, তাকে কালকেতু গাছে উঠে বল্লম ছুঁড়ে মারে, মহাবলশালী হাতিকে শুঁড়ে ধরে খুঁচিয়ে মারে, বাতাসের যে বেগবান খরগোশকে বেড়া জাল পেতে ধরে, বিদ্যুৎ গতি বন শুয়োরের জন্য সে মান কচুর মধ্যে বঁশি বিঁধিয়ে রাখে, বেচারা বাঘিনী ছেলে দুটিকে আগেই মেরেছিল কালকেতু, আজ তার বরকে মেরে তাকে বিধবা করে দিল, এমনই নানা অভিযোগ। মোদ্দা কথা হল, এখন দেবী চণ্ডিকা ছাড়া কালকেতুর হাত থেকে পশুকুলকে রক্ষা করার সাধ্য আর কারোর নেই। দেবী মন দিয়ে সব শুনলেন।
তোরা এখন যা, আমি এর ব্যবস্থা করব, কালকেতু উচিত শিক্ষা পাবে।
কিন্তু মা, আমাদের কি হবে?
তোরা নির্ভয় বাড়ি যা, আমার আশীর্বাদে আজ থেকে তোরা অদৃশ্য হয়ে যাবে, কালকেতু তোদের দেখতে পাবে না।
দেবীর কথা শেষ হতে না হতেই পশুরা সবাই অদৃশ্য হয়ে গেল। তারা আনন্দে মায়ের জয়ধ্বনি করতে করতে ফিরে চলল বনে।
নিরস্ত্র পশুদের উপর তুমি অনেক অত্যাচার করেছ, এইবার তুমি বুঝবে খিদের জ্বালা কাকে বলে। তোমার অহংকার চূর্ণ হবে, তারপর তোমাকে আমি কৃপা করব।
এরপর কদিন কেটে গেল, কালকেতুর মেজাজ একেবারে সপ্তমে চড়ে আছে। ফুল্লরার মুখ শুকনো, তাদের বাড়ি একদিন হাঁড়ি চড়েনি, কারণ কালকেতু বনে গিয়ে কোনো শিকার পায়নি, আর পাবেই বা কি করে? দেবীর বরে সব পশু পাখি যে অদৃশ্য, কালকেতু জঙ্গল তছনছ করে শিকার খোঁজে, পায় লবডঙ্কা। সে হরিণের ক্ষুরের চিহ্ন দেখে, গাছের বাকলে চিতাবাঘের আঁচড়ের দাগ দেখে, কিন্তু জন্তুগুলোকে আর খুঁজে পায় না। গাছে বাসা আছে, কিন্তু বাসায় কোনো পাখি নেই, অথচ তারা যে কাছেই রয়েছে তা বোঝা যায়। ঘাস পাতা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সরসর করে আওয়াজ হলেই কালকেতু লাফিয়ে ওঠে, ওই শিকার বুঝি। কিন্তু কোথায় কি, একটা গিরগিটিও দেখা মেলে না। কালকেতু দৌড়ো দৌড়ি আর দরদরিয়ে ঘামাই সার হয়। সেদিন সকালে জঙ্গলে বেরোনোর আগে ম্লান মুখে এইসব কথাই সে আর ফুল্লরা বলা বলি করছিল।
একটু কথা বলি, দেখ বেধেদের মধ্যে আমাদের অবস্থাই মুটের উপর একটু ভালো, এতে কারো চোখটা টাইনি তো, হয়তো কেউ টুকটাক করে জঙ্গল বেঁধে দিয়েছে।
কে জানে, কিছুই বুঝতে পারছি না। আমি কালকেতু ব্যাধ বনে গিয়ে শিকার পাচ্ছি না, আমি আমার যে নিজের ক্ষমতার উপরই সন্দেহ জন্মাচ্ছে রে ফুল্লরা, আজও শিকার না পেলে কি যে হবে।
তুই ভেঙে পড়ছিস নাকি? লা লা, লিজের উপর বিশ্বাস তো রাখ, দেবী চণ্ডীর উপর ভরসা রাখ, দেখেলিস, শিকার তো পাবি।
ফুল্লোরার কথা শুনে কালকেতু জাল আর তীর ধনু ঘাড়ে করে বেরোল। মন তার ভালো নেই, কিন্তু জঙ্গলের পথে যেতে যেতে তার মন আস্তে আস্তে ভালো হতে শুরু করল। কারণ পথে যেতে যেতে সে চারদিকে দেখতে পেল মঙ্গল চিহ্ন।
আহা, গরুটা কেমন সুন্দর দুধ খাওয়াচ্ছে বাছুরকে, কি তো দেখেও সুখ। ওই দেখো বাবা, সারটা এমন বর্জন করতে করতে খুর দিয়ে মাটি খোঁড়ে কেন, তেরে আসবে নাকি? সরে আসি বাবা। আচ্ছা, গণৎকারেরা বলে দুইটাই নাকি দেখা বড় সুলক্ষণ, তার মানে কি আজ শিকার পাব? আরে বাঁদিক দিয়ে একটা শিয়াল চলে গেল না, এও তো শুনেছি নাকি দেখা ভালো। ওদিকে পুকুরে কত পদ্ম ফুল ফুটেছে, ও কিসের সুর? হরিনাম সংকীর্তন। বাবা বাবা বা, চারিদিকেই দেখি মঙ্গলের চিহ্ন। হে ঠাকুর, আজ যেন শিকার পাই গো, আজ যেন শিকার পাই।
কালকেতু আনন্দে একেবারে ডগমগ হয়ে উঠল, কিন্তু বনে ঢোকার ঠিক মুখেই তার সব আনন্দ একেবারে নিভে গেল মহারাজ। কারণ পথের ঠিক পাশেই একটা শিউলি গাছের তলায় বসে রয়েছে একটা বেশ বড় সড় গোধা, পাকা সোনার মতো তার গায়ের রং।
গোধা মানে গোসাপ? এ হে হে হে, সে যে মহা অপয়া জিনিস, কালকেতুর এত সব সুলক্ষণ দেখা একেবারে জলে গেল।
কালকেতুও ঠিক তাই ভাবল মহারাজ। কিন্তু একটা কথা বলি, আমার আপনার মতোই গোসাপও তো এই সৃষ্টিরই অংশ, তবে সে হঠাৎ অপয়া কেন হবে বলতে পারেন?
না মানে তেমনই তো লোকবিশ্বাস।
লোকের বিশ্বাস মহারাজ, লোকে অনেক কিছুই বিশ্বাস করে যার কোনো যুক্তি বুদ্ধি গ্রাহ্য কারণ খুঁজে পাওয়া যায় না। পশুরাজ সিংহের মতোই গোসাপও দেবী চণ্ডীর বাহন, গোধা বাহনা চণ্ডীর মূর্তি বহু মন্দিরে আজও দেখা যায়, আপনি তো জানেন। সেই জন্তু কেন অপয়া হবে বলতে পারেন? যে কোনো পশু কিংবা মানুষকেই অপয়া বলে দাগিয়ে দেওয়া নিছক মূর্খামি আর কুসংস্কার মাত্র। কিন্তু কালকে তো দোষ নেই, সেও সাধারণ মানুষ, গোধা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল।
এই দেখো, শেষে জঙ্গলে ঢোকার মুখে গোধা। হে ভগবান, এর মতো অযাত্রা যে আর কিছুই নাই, এটাকে তো মেরেও কোনো লাভ নাই, গোসাপের মাংস কে কিনবে? শোন বেটা গোসাপ, যদি জঙ্গলে আজ শিকার পাই তো তোকে দেবতা বলে মানব, আর যদি না পাই তবে আজ তোরই একদিন কি আমারই একদিন।
এই বলে কালকেতু রেগে মেগে জঙ্গলে ঢুকে গেল। তার দৃঢ় বিশ্বাস যে গোধার কৃপায় আজও সে শিকার পাবে না। কিন্তু যেটা সে জানত না সেটা হল, তার অত সুলক্ষণ চিহ্ন দেখা মোটেই বৃথা যায়নি। সে জানত না যে সে যখন জঙ্গলে প্রবেশ করছে তখন সেই অদ্ভুত সুন্দর সোনার বরণ গোসাপ মনে মনে হাসতে হাসতে বলছিল,
রাগ করো না কালকেতু, তুমি তো যেসে মানুষ নও বাছা, স্বয়ং মহেশ্বরীকে সামান্য গোধার ছদ্মবেশ ধরতে বাধ্য করলে তুমি।
স্বয়ং দেবী চণ্ডিকা যে গোধার রূপ ধরে তাকে ছলনা করতে এসেছেন তা আর বেচারা কালকেতু কি করে বুঝবে? সে যথারীতি বন জঙ্গল তোলপাড় করে শিকার খুঁজতে লাগল এবং একটি শিকারও পেল না। এক সময় সে ক্লান্ত হয়ে পড়ল, খিদের জ্বালায় আর সে চলতে পারছে না। কালকেতুর চোখে জল এসে গেল।
আজও খালি হাতে ঘরে ফিরতে হবে, শেষটা কি সবাই মিলে না খেয়ে মরব? পোড়া কপাল আমার, পোড়া কপাল,
পৃথিবীতে এত লোক, কই কেউ তো আমার মতো কষ্টে নাই। যত দুঃখ কষ্ট কেবল আমার, আমার, আমার। আর তা হবে নাই বা কেন? এই হাতে কম পশু হত্যা করেছি, পশুদের চোখের জলে দাম নাই। হে ভগবান, তুমি কেন আমাকে এই মেয়েদ জন্ম দিলে? পশু হত্যা ছাড়া আর কিছুই শিখিনি যে। বেঁচে থাকার জন্য আমায় কেবল পশু হত্যাই করতে হবে, লোকে সম্মান করার বদলে ঘৃণা করবে। আর আমার পাপের বোঝা বেড়েই চলবে।
কালকেতুর অনুতাপ হচ্ছিল, সে কষ্ট পাচ্ছিল। শিউলিতলায় ভগবতী সে সবই জানতে পারছিলেন।
তোমার সদ্বুদ্ধির উদয় হয়েছে কালকেতু, এবার আমার কৃপা তুমি পাবে।
অনেক কান্নাকাটির পর কালকেতু বিরস বদনে বাড়ি ফিরে চলল। তার অপেক্ষাতেই শিউলিতলা আলো করে স্বর্ণগোধিকার রূপ ধরে বসে আছেন দেবী মহামায়া। তাকে দেখেই আবার তেলে বেগুনে জ্বলে উঠল কালকেতু।
হত ছাড়া গোসাপের বাচ্চা, আজ তোকেই পুড়িয়ে খাবো, অন্তত আমাদের দুজনের প্রাণ তো বাঁচবে, আর তোর ছালটা বেঁচে কিছু করিও আসবে ঘরে।
রাগে গড়ঘড় করতে করতে কালকেতু তার ধনুকের ছিলা দিয়ে সেই গোসাপকে নিজের ধনুকের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধল। তারপর তাকে হেঁট মুন্ড করে পিঠের উপর ঝুলিয়ে লম্বা লম্বা পা ফেলে চলল নিজের কুটিরের দিকে। মা চণ্ডী ঠিক এতটা বাড়াবাড়ি আশা করেননি তার ভক্তের থেকে। কালকেতুর পিঠে ঝুলতে ঝুলতে ঝাঁকুনি খেতে খেতে চলতে চলতে তিনি ভাবতে লাগলেন,
ওরে বাবারে, মেরে ফেলবি নাকি রে কালকেতু? সেই কৃষ্ণের জন্মের সময় কংস হত ছড়াও আমায় মারতে চেয়েছিল, ঝাঁকুনি রে বাবা, কিন্তু এমন ধরে বেঁধে ঝুলিয়ে দৌড় করায়নি, সেবার না হয় আকাশ উঠে গিয়ে বেঁচেছিলাম, এবার কি করবো? ওরে বাবারে, ও এ তো আমায় পুড়িয়ে খাওয়ার তাল করছে, কি অপমান! কেউ বাবা দেখে না ফেলে, মহেশ্বর জানতে পারলে আর মুখ দেখানো জো থাকবে না আমার। ওরে বাবা, কালকে তো একটু আসতে দৌড়ো না রে, তোকে ছল করে অভিশাপ দিয়ে মরতে পাঠিয়েছিলাম তারই প্রতিশোধ নিচ্ছি। বাবা রে, আমি এক্ষুনি সে পাপের প্রায়শ্চিত্ত করবো, তুই ক্ষান্ত দে বাবা, আমি দেবী চণ্ডী, এমন ভাবে অত্যাচার করিস না বাবা আমার উপর, একটু ভালো করে বাড়ি নিয়ে যা।
শুনে কার কথা, ভগবানকেও মাঝে মাঝে ভক্তের হাতে অশেষ দুর্গতি ভোগ করতেই হয়। কালকেতু তো আর জানে না যে যার মায়া পাশে সারা জগৎ বাঁধা পড়েছে, স্বয়ং সেই মা মহামায়াকেই সে বেঁধে নিয়ে চলেছে। তারপর সে বাড়ি ফিরে গোধাকে কুঠিরের দাওয়ার উপর রেখে ফুল্লরার সামনে মুখ নিচু করে দাঁড়াল। ফুল্লরা এতক্ষণ উদ্গ্রীব হয়ে বসেছিল কুটিরের চৌকাঠেই। স্বামীকে খালি হাতে ফিরতে দেখে তার বুক ফেটে কান্না এলো।
ঘরে কিছুই নাই না রে?
না, শুধু দিন তিনেকের পুরানো সুহারের মাংস আছে খালিকটা।
আমি বড় অভাগা রে ফুল্লরা, আমাকে বিয়া করে তোরও কপাল পুড়ল, পরিবারের জন্য অন্ন জোগাড় করতে পারি না, কিসের পুরুষ মানুষ আমি?
এখন কাঁদার সময় লয়, আমি আমি দেখছি কি কুরাটো যায়, আমার সব বিমলার কাছে গিয়ে দেখি খুদকুড়ো কিছু ধার পাই কিনা।
তাই যা, আমি বরং হাটে যাই, বাসে শুয়ারের মাংস কেই বা কিনবে, তবু গিয়ে তো দেখি।
মুখ ভার করে স্বামী স্ত্রী দুজনে দুই পথে চলে গেল। ফাঁকা কুটিরে দাওয়ার উপর পড়ে রইল শুধু ধনুকে বাঁধা একটি সোনালি গোধা। কালকেতু আর ফুল্লরা বেরিয়ে যেতেই দেবীর খেলা শুরু হল। মুহূর্তের মধ্যে কুৎসিত গোধা মিলিয়ে গিয়ে কালকেতুর কুটির হঠাৎ ভরে উঠল অপূর্ব চন্দন গন্ধে।
বিশ্বপ্রভাবাদিকার্য জননী
ब्रह्मादि मूर्तात्मना या तत्वादि गुणत्रयेषु समता संवित् प्रदात्रे सतां या त्यागराजे स्वरे तांग वंदे हृदय त्रिकोण निलय राज
খানিক বাদে ফুল্লরা ফিরল সখীর থেকে শেরখানে খুদ ধার নিয়ে। উঠোনে পা দিয়েই থমকে গেল সে। দাওয়ায় বসে আছে এক অপরূপা সুন্দরী ষোড়শী তরুণী।
মা, ই আবার কি গো, এমন সুন্দর চাঁদপানো নিয়ে তো জমে দেখিলাই, সুখের অপসরাও হার মেনে যাবে এর সামনে। মাথার জোর থেকে পায়ের নুকটো পর্যন্ত সারা শরীরে দুটুকু খুঁটলাই, এখানে লোকি করে আর আমার দিকে তাকে ফিক ফিক করে হাসে।
হ্যাঁ গো মেয়ে, এ তুমি কে গো? কপালে সিন্দুর, গায়ে দামি কাপড়, ইত্তো গয়লা গাটি, দেখে তো উঁচু ঘরের মেয়ে বউ মনে হয়। তুমি এখানে এই বনের ধারে কি করছো?
আমি অনেক দূর থেকে আসছি গো, সেই হিমালয়ের কাছ থেকে। তোমার ভয় নেই, আমি খারাপ লোক নই। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই কুলিন ব্রাহ্মণ, তবে আমার কি না ছোটবেলা থেকে এক জায়গায় মন টেকে না, তাই এখানে ওখানে ঘুরে বেড়াই। তোমাদের বাড়িখানা বেশ ফুল্লরা।
সিকি, তুমি আমার নাম তো জানলে কি করে?
কালকে তুই বলল, সেই তো আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে।
কি কালকে তো? কালকে তো তোমায় নিয়ে এসেছে, হতেই পারে না, ও তো শুধু একটু গোসাপ ঝুলিয়ে ফিরে এসেছিল। আরে গোসাপটা গেল কোথায়?
ওসব গোসাপ টোসাপ পরে খুঁজো। আমি কি মিথ্যে কথা বলছি? তোমার বিশ্বাস না হয় কালকে তোকে ডেকে এনে জিজ্ঞেস করো না তুমি।
কি মুশকিল, দেখো তুমি কে আগে সেটা তো খুলে বলো। তোমার বাড়ির লোকে তো খুনে নিশ্চয়ই তোমারে খুঁজছে।
আমি কে? তাহলে তো অনেক কথাই বলতে হয়। বাবা আমার বড় ভালো লোক, কিন্তু কুলিনের ঘর, বুঝতেই তো পারো। শেষে বিয়ে হলো এমন এক বুড়োর সঙ্গে যার এমনিতেই সাত বউ। সতীনদের মধ্যে বড় হলো গঙ্গা, তাকে তো আমার উনি একেবারে মাথায় করে রাখেন। আচ্ছা তুমিও তো মেয়ে, বলো তো সতীন কাটা কি সয়? স্বামীও হয়েছেন তেমন, গলা ভরা বিষ আর পাঁচ মুখে সেই বিষ উগরেই চলেছেন। জানো আগে আমার কি সুন্দর ফর্সা রং ছিল, এখন রাগে অভিমানে কষ্টে একেবারে কালি হয়ে গেছি। আহা গো, তবে তো তোমার ভারী দুঃখ। অবশ্য আমারও দোষ আছে, অস্বীকার করতে পারবো না। আমি সবটাতে স্বামীর গড়ে গড় দিয়ে চলতে পারিনি, রাগলে আমি একেবারে চণ্ডি। এদিকে সংসারে কিন্তু নুন আনতে পান্তা ফুরো, তবু তাও না হয় ঠিক ছিল। কিন্তু আমার উনি আবার এর মধ্যে ভদ্রপালকে একেবারে মধ্য পাগল হয়ে গেলেন। এখন রাত দিন গায়ে ছাই মেখে, হাড়ের মালা আর বাকছাল পরে সিঙা ডমরু বাজাতে বাজাতে বলদ চড়ে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে ভিক্ষে টিক্ষে করে ঘরে চালকলাটা আনেন কি আনেন না। তুমি বলো এরপর কি আর আমার ওই সংসারে থাকা চলে?
না, কিছুতেই চলে না।
তাই তো আমি পালিয়ে এসেছি। বনের পথে যাচ্ছিলাম তখনই কালকেতুর সঙ্গে দেখা হলো। আমি এখন কদিন তোমাদের এখানেই থাকবো।
থাকবে? এখানে থাকবে মানে কেন? আমার বাড়িতে থাকবে কেন?
আমার ইচ্ছে।
আরে তো মহা জ্বালা হলো, কে মেয়ে জানি না চিনি না ওঠা দূরে এসে জুড়ে বুঝতে চায়। দেখো মেয়ে, ভালো ভালো বলছি, সব মতলব ছাড়ো, যাও এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, লিজে স্বামীর ঘরে ফিরে যাও। পতি মেয়েদের পরম গুরু, বুঝেছো?
ঠাকুর মশাইরা বলেন শোনুনি, রাম সীতা সাবিত্রীর সত্যবানের গল্প শোনুনি। তোমার স্বামী পাগল হন বদমাইশ হন, তোমার স্বামী তো, তার উপর রাগ করে না থেকে যাও ঘরে ফিরে যাও।
তোমার ঠাকুর মশাইদের বিধানের মুখে আমি ঝেঁটা মারি। পণ্ডিতের সব তারা কি আমার চেয়ে বেশি জানে নাকি? বলে শ্বশুর ঘরটা কি তেনাদের করতে হয়? করতে তো হয় এই আমাদের মেয়েদের।
কি আপদ যাদরের মেয়ে! আচ্ছা তোমার কি পুরাণের ভয় নাই? একে তো ইমন আগুনের খাপরার মতো রূপ, তার উপর একটু গয়না গাঁটি পরে এখানে জঙ্গলের ধারে বসে থাকাও তো ভালো কথা লয়।
আমার কেউ কোনো ক্ষতি করবে না, আর গয়না গাঁটি এ আর কি, আমার যা আছে ফুল্লরা রাজার ঐশ্বর্য তার কাছে নিচ্ছে। আমাকে যদি এখানে থাকতে দাও তবে সেই ঐশ্বর্য আমি তোমাদের দেব। তার জোরে কালকেতু রাজা হবে, সারা সমাজ তাকে মানবে, আমি নিজে তার সহায় হব, কথা দিচ্ছি। তুমি আমাকে তাড়িয়ে দিও না।
এমনি তো সুবিধা লয়, স্বামীর ঘর থেকে শুধু পালিয়ে আসিকলাই রাজানি কত টাকা করে হাতিয়ে নিয়ে এসেছে। এবার আমার মরদটার উপরে নজর পড়েছে, একে তাড়াইতেই হবে।
শোনো মেয়ে, একটা কথা বলি, তুমি ভালো ঘরের বৌঝি, আমরা সামান্য ব্যাধ, বন জঙ্গলের পশু পাখি তো মেরে খাই, আমাদের অবস্থা তো দেখছই, এখানে তুমি থাকতে পারবে ক্লাই?
বলছি তো আমি থাকতে পারবো।
না না পারবে ক্লাই, আমাদের অবস্থা তুমি কি জানো, বসে মাসে চারদিকে আগুন জ্বলে, ঝড়ে আমাদের ভাঙা করে চালটা উড়ে যায়, তখন সবাই বত্ত পাবন করে, নিরামিষ খায়, আর আমাদের তাই লা খেয়ে থাকতে হয়। জ্যৈষ্ঠ মাসেও তাই, শুধু বইচির ফল খেয়ে থাকি আমরা তখন, তারপর আষাঢ় শ্রাবণে বর্ষা এলে ভাদ্র মাসে বান ডাকলে তো হয়েই গেল, বড় বড় জমিদারদের জমি আর ধানের গোলা ভেসে যায়, তো আমাদের কুড়ে ঘর কোন ছাড় বলো? যতই বাড়ি বাড়ি ঘোরো কেউ দুটো খুদকুড়ো দিয়েও মাংস কিনে লা তখন। আশ্বিন মাসে তো আবার অন্য কষ্ট, দুর্গা পুজোর সময় সবার ঘরে বলির মাংস, আমাদের কাছ থেকে আর কে মাংস কিনবে? কার্তিক মাসে ফুটো চাল দিয়ে হিং পড়ে, আমরা হরিণের ছালটুকু মাত্র গায়ে দিয়ে কাঁপতে কাঁপতে রাতটো কাটাই। অঘ্রাণ মাসে সবার ঘরে নতুন চাল, চারদিকে নবান্নের গন্ধ, শুধু ফুল্লরারই পোড়া কপাল আর খালি পেট। শীতকাল জুড়ে শুধু আগুন আর রোদের তাপ তো সম্বল আমাদের, শীতের জন্য লেপ কম্বলও লাই আমাদের, গোটা হরিণের মাংস নিয়েও কতা মশাইরা একটা দুটো পুরনো ধুলো ভরা কাঁথা ছাড়া কিচ্ছু তো ঠেকায় না। তার মধ্যে মাঘ মাসে আবার অর্ধেক দিন কুয়াশার জন্য শিকারটাও করা যায় না, আবার তখন শাক তাকে তুলতে পারিলাই, পাজির নিষেধ, ফাল্গুনেও পেটের জ্বালা কমেলা। চৈত্র মাসে আবার গরম বাড়তে থাকে, ফিরে ফিরতি দুর্দশা শুরু। এবছর তো ভাত খাবার পাথরের বাটি তো পর্যন্ত বাঁধা দিতে হয়েছে। দেখো না, দেখো ওই গর্তে পামানি ঢেলে আমরা খাই। এ তো শুনলে আমাদের অবস্থা, সারা বছর অর্ধেক দিন ঘরে উনুন চড়েলা, এরপরেও থাকবে আমাদের এখানে বলো?
থাকবো গো থাকবো, আমারই তো তোমাদের পাশে থাকা এখন দরকার। শোনো ফুল্লরা, স্পষ্ট বলছি, কালকে তো তোমাকে নিয়ে এসেছে যখন, আমি আর এখান থেকে নড়ছি না।
এত কিছু বলার পরও মেয়েটির মুখে এই উত্তর, আবার হাসছে সে! ফুল্লরা হতবাক হয়ে গেল, ভয়ও পেল, সে তো কিছুই বুঝতে পারছে না এই মেয়েটি আসলে কে। ফুল্লরা এক পা এক পা করে পিছিয়ে গিয়ে শটান উল্টো দিকে ফিরে চোঁচা দৌড় মারল, পিছন ফিরে চেয়ে একবারও দেখল না যে পরিমরি করে পালাতে থাকা তাকে এক দৃষ্টে দেখতে দেখতে সেই আশ্চর্য মেয়েটির সারা শরীর জুড়ে মৃদু মৃদু হাসির তরঙ্গ উঠেছে, আর সেই হাসির ঢেউ এক অপার্থিব উজ্জ্বল কাঁচা সোনা রঙের আলোর তরঙ্গমালা হয়ে ভরিয়ে তুলছে কালকেতু ফুল্লরার ভাঙা কুটির। দৌড়তে দৌড়তে ফুল্লরা গিয়ে থামল একেবারে হাটে কালকেতুর সামনে। তো এমন অসময়ে আলু থালু বেশি কাঁদতে কাঁদতে তাকে সেখানে আসতে দেখে কালকেতু তো অবাক।
এ ফুল্লরা কি হয়েছে রে, এ কি অবস্থা তোর, কাঁদছিস কেন? আমি তোর ঘর ভাঙছি, আরে আমি তো কিছুই বুঝতে পারছি না।
তা কেন বুঝবি, তুই কাকে ঘরে নিয়ে এসেছিস বল, কাকে? কে ওই মেয়েটা?
মেয়ে কোন মেয়ে?
একা
আমি এমন কাউকে ঘরে নিয়ে আসিনি রে ফুল্লরা।
আমি কি দোষ করেছি তোর কাছে, কেন তুই মেয়েটাকে ঘরে আনলি? ও যে বদ্ধর ঘরের বউ, এবার যে তোর কলঙ্ক উঠবে রে, তোকে গলি গোড়ার ধরে নিয়ে গিয়ে শুলে চড়াবে, দুঃখটা আমার কি হবে রে?
আরে বাজা বকিস না তো, পরস্থিতি আমি মায়ের চোখে দেখি, বলছি আমি কোনো মিয়াকে ঘরে আনিনি, বিশ্বাস হচ্ছে না? না আরে এ ফুল্লরা, আরে কান্না থামা, বলছি তো আরে শুন, একমাত্র তোকেই ভালোবাসি আমি।
মাংসের পশরা গুটিয়ে নিয়ে কালকেতু উঠে পড়ল, বাজার হাট তার মাথায় উঠেছে, এখন সবার আগে এই উদ্ভট সমস্যার সমাধান করতে হবে। কে মেয়ে কোথা থেকে এলো সে কিছুই বুঝতে পারছে না। দ্রুত পায়ে বাড়ি ফিরতে ফিরতে কালকেতু হাপুস নয়নে কাঁদতে থাকা ফুল্লরার থেকে যতটা পারল ঘটনাটা জেনে নিল। তারপর বাড়িতে ঢুকেই সে যেন মাথায় ডাঙ্গসের বাড়ি খেল। এ কি এমন রাজরাজেশ্বরীর মতো রূপ কি পৃথিবীর কোন মেয়ের হতে পারে? কিন্তু সে যাক, মেয়েটি যেই হোক না কেন, তাকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করতেই হবে, নইলে কালকে তুই পড়বে ঘোর বিপদে।
শোনো মিয়া, আমি ফুল্লরার মুখে সব শুনেছি, এ তোমায় আমি চিনি না, জানি না, লিও আসিনি, কেন তুমি একথা বলছো তাও জানি না, তুমি এখান থেকে যাও। দেখো ই হচ্ছে ব্যাধের ঘর, চারিদিকে পশুর রক্ত মাংস হাড় পড়ে আছে, তুমি উচ্চ ঘরের মেয়ে, এখানে থাকা তোমার সাজে না।
দেবী চণ্ডী স্মিত মুখে চুপ করে দাঁড়িয়ে রইলেন।
ই হল চুপ করে রইলে যে? আচ্ছা বুঝেছি, ও জঙ্গলের পথে একা যেতে ভয় করছে, তাই তো? কোনো ভয় নাই, আমি তোমাকে জঙ্গল পার করে দিয়ে আসছি, তোমার বাড়ির লোক নিশ্চয়ই খুঁজছে তোমাকে, তাদের হাতে তোমাকে তুলে দিয়ে তবে ফিরবো আমি।
দেবী এবারও চুপ করে হাসি মুখে বসে রইলেন।
হেরিয়া ফুল্লরা, এ কথা কয় না কেনে, বোবা নাকি?
বোবা কেন হবে, এই তো তোরবর করে এক গঙ্গা কথা বলছিল।
না না চুপ করে থাকলে তো হবে না, যেতেই হবে এই মেয়েকে, লোকে যদি জানতে পারে যে গরিব কালকেতু বেধের ঘরে এই মেয়ে এসে উঠেছে, তবে সবার আগে আমার গর্দান যাবে, আমাদের কথা সমাজ শুনবে না, সে আমরা যতই নির্দোষ হই না কেনে।
আরে আমার বড্ড ভয় করছে, এই মেয়ে তো কোনো রাক্ষসী বা ডাকিনী যোগিনী নয় তো, খুন কুমতলব করে তোর মাথা তো খেতে এসেছে হয়তো।
কুমতলব বটে, ওর কুমতলব ঘোচাচ্ছি, দাঁড়া, কালকেতু বেধের তীরের সামনে দাঁড়াতে পারে এত বড় ডাকিনী যোগিনী আজও জন্মায়নি রে।
চোখের নিমেষে কালকেতু পিঠ থেকে ধনুক খুলে তাতে তীর জুড়ে সোজা তাক করে ধরল মেয়েটির দিকে। ফুল্লরা হা হা করে উঠে বলতে গেল যে স্ত্রী হত্যা মহাপাপ, কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে ওই মেয়েটি চোখ তুলে তাকালো কালকেতুর দিকে আর চমকে উঠল কালকেতু। তার মনে হল একশো সূর্যের আলো জমাট বেঁধেছে ওই দুটি চোখের পিছনে, অতল স্পর্শী ঘন কালো আঁখি তারা দুটি তার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে, তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে কোথায়। কালকে তো জানে না, তার মনে হল সে যেন এক অপার্থিব পদ্মবনে প্রবেশ করেছে। যেদিকে তাকানো যায় শুধুই পদ্ম ফুল, লাল নীল সাদা অজুত নিজুত। পদ্মের সুগন্ধে তার মন মাতাল হয়ে উঠছে, গা অবশ হয়ে পড়ছে। ফুল্লরা দেখল চির সঙ্গী ধনুকের ছিলার উপর তার স্বামীর হাত পাথরের মতো স্থির হয়ে গেছে। কালকেতুর সারা গা বেয়ে ঘাম ঝরছে, মুখে শঙ্কা বিস্ময় অবিশ্বাস শ্রদ্ধা মেশানো এক অপূর্ব ভাব। ফুল্লরা ভয় পেয়ে তার হাত থেকে ধনুক টেনে নিতে গেল, কিন্তু পারল না।
কালকেতু, তোমার কোনো ভয় নেই।
কালকেতুকে যেন দূর থেকে কে নাম ধরে ডাকছে, খুব ধীরে মৃদু মধুর গলায়, ঠিক যেভাবে তার মা তাকে ডাকত সেই ছোটবেলায়। কালকেতু পদ্মবনের মধ্যে ঘুরে পিছনে তাকাল, কি দেখল সে?
ধর্মার্থ মোক্ষ দেবী নিত্যং মে বরদা ভব।
প্রকাণ্ড এক পদ্মের উপর বসে আছেন অপূর্ব সুন্দরী এক নারী। তার ডান হাত আশীর্বাদের ভঙ্গিতে তোলা, বাঁ হাত বরাভয় মুদ্রায় সামনে প্রসারিত।
দয়াত্রে দুঃখ মোচনি সর্বপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমোস্তুতে।
দেবী স্মিত মুখে অপার্থিব স্নেহময় দৃষ্টিতে কালকেতুর দিকেই চেয়ে আছেন, আর তার পিছনে সরোবর থেকে জল খাচ্ছে এক প্রকাণ্ড সিংহ। তারপর জল থেকে মুখ তুলে কালকেতুর চোখে চোখ রেখে মৃদু গর্জন করে উঠল সেই পশুরাজ, আর সেই গর্জন যেন এক ঝটকায় কালকেতুকে ফিরিয়ে দিল বাস্তবে। ফুল্লরা দেখল তার স্বামী কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে পড়ছে, সে নিজেও চোখ ফেরাতে পারছে না এই অসীম ব্যক্তিত্বময় মেয়েটির দিক থেকে। কি এই মেয়েটি?
এখনকার মতো সময় শেষ। কে এই অসীম ব্যক্তিত্বময় মেয়ে? ফুল্লরা কালকেতু কি চিনতে পারবে তাকে? এই সব প্রশ্নের উত্তর দিতে চণ্ডীমঙ্গল ব্যাদ রাজার উপাখ্যান দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে আমি আসছি আগামী সপ্তাহে। টিল দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আর প্রত্যেক রবিবার ঠিক সন্ধে 6টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।